exclusively on fusionbd.com.
এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিন ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তি জীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন, এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়।
প্রতিটি অপরাধ এবং ভুল দাঁড়িয়ে থাকে গোপন কিছু ঘটনার উপর। আমরা সেই গোপনকে আনতে চাই সবার সামনে, যে গোপন আপনাকে অপরাধ কিংবা ভুলের মূল কারণ দেখিয়ে দেবে। আপনি হয়তো নতুন করে ভাবতে শিখবেন কিভাবে অপরাধ থেকে দূরে থাকা যায়। আমরা অপরাধীকে দোষী বলার আগে কেন সে দোষ করেছে সেটা দেখাই, যাতে আপনি আর সেই ভুল না করেন। আমরা অপরাধকে নিরুৎসাহিত করতে অপরাধ কিংবা কোনো ভুলের নির্মম পরিণতি দেখাই, যাতে আপনাকে আমরা সেই জায়গায় না দেখি। আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই সম্ভাবনাময়। কাউকে তার ভুল বা অপরাধের শাস্তি দেবার আগে আমরা তার ভুলের পেছনের গোপন সত্য সবার সামনে বলার সৎ সাহসকে সম্মান জানাই, যাতে আপনি সেই ভুল থেকে বাঁচতে পারেন। শুরু হলো সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রবিবারের রাতে সিক্রেটস অনুষ্ঠানে। আমি আরজি কিবরিয়া এই মুহূর্তে আপনার সঙ্গী এবং রাত একটা অবধি আপনার সঙ্গে আমরা থাকব। আর আজকে যিনি সিক্রেটসে আছেন তার সম্পর্কে জানার আগে বরাবরের মতোই আপনাকে বলছি, সিক্রেটস হচ্ছে এমন একটি অনুষ্ঠান যেখানে এসে মানুষ তার নিজের জীবনের গোপন সত্যগুলো বলে, এই অর্থে যে তার মতো করে ভুল অপরাধ কোনো কিছুর সাথে যাতে আপনি জড়িত না হন। কারণ আমরা শুধু এখানে অপরাধ কিংবা ভুল দেখাই না, আমরা সেটার পরিণতিও দেখাই, যেটা আমরা অনুষ্ঠান শুরুর সময় সবসময় আমরা আমাদের থিম যে কথাগুলো আছে সেখানে আপনাদেরকে স্পষ্ট করে বলি। যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান প্লিজ আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09611904904। আমি আবারও বলবো, বারবার বলবো এই নাম্বার, তবে তার আগে চলুন যিনি গেস্ট আছে তার সঙ্গে পরিচিত হই। হ্যাঁ, আপনার নামটা একটু বলুন।
আমার নাম মোহাম্মদ আলামিন।
আলামিন, বয়স কত আপনার?
আমার বয়স 26 বছর হবে।
26 বছর। আলামিন, আপনি বেশ কয়েকবার চেষ্টা করেছেন আমাদের স্টুডিওতে রেডিওতে গল্প বলার জন্য, বেশ কয়েকবার এসেছেন, কিন্তু প্রথম পর্যায়ে আপনাকে আমরা তেমন একটা ফ্লোর দিইনি। আজকে আপনি বহু চেষ্টার পরে আজকে আপনি এখানে আপনার যে স্টোরিটা সেটা বলার সুযোগ পাচ্ছেন। জি, আমি একবারে শৈশব থেকেই শুরু করতে চাই, আমি পুরো গল্পটাই শুনবো আপনার, বলুন।
আমি ছোটবেলা থেকে বলছি, আমার জন্মের আগে আমার দাদার শুনছি অনেক জমি জমা ছিল।
আপনার জন্মটা কোথায়, মানে কোন জেলাতে?
আমার জন্ম নাটোর জেলাতে।
নাটোরে, ওকে।
তো আমার দাদার অনেক জমি জমা ছিল, তো আমার জন্মের আগে আমার দাদা ওগুলো বিক্রি করে খেয়ে ফেলে, অর্ধেক বিক্রি করে খেয়ে ফেলে। তা আমি হওয়ার পরও সে বাদ বাকি গুলো বিক্রি করে, তো এভাবে দিন যায়। তা আমি হলাম, হওয়ার এক বছর দেড় বছর পরে আমার দাদা মারা যায়।
আচ্ছা।
তো আমার বাদ বাকি যেগুলো থাকে এগুলো আমার বাবা নেশা করতো, তো ওগুলো বেঁচে সবাই শেষ করে ফেলে দেয় বাড়ি ভিটা ছাড়া।
আচ্ছা আচ্ছা।
তারপরে 5 বছর বয়স যখন হয় আমার, আমার সংসারে প্রচন্ড অভাব। আমার সংসারে এমন অভাব, আমার বাবা কাজ করতো না, নেশা করে বেড়াইতো, বাড়িতে ঠিক মতো থাকতো না। আমার দু একটা বড় ভাই আছে, ওর বুকের হাড় ছিদ্র।
জি,
ছিদ্র আছে। তাছাড়া এখান থেকে 10 পা হাঁটলে ওর বসা লাগে, আবার ওখান থেকে রেস্ট নিয়ে আবার 10 পা হাঁটলে তার বসা লাগে আমার বড় ভাইটা।
আচ্ছা।
আর আমি তো ছোট, 2 বছরের ছোট, পিটাপিটি। আমাদের ঘর ছিল আপনার কুসুরের আখ আছে না,
জি,
আখ বলে কুসুরের ক্ষেত, ক্ষেতের যে পাতা থাকে পাতা দিয়ে আমাদের ঘর ছিল,
মানে এত খারাপ অবস্থা ছিল,
ছাউনি করা ছিল। আর আপনার ওয়ালটা ছিল আপনার কুঞ্চির বেড়া, মানে বাঁশের যে কুঞ্চি থাকে কুঞ্চির বেড়া।
আচ্ছা।
আর আপনার বিছানা ছিল এমন খাট ছিল আপনার ওই বাঁশের সাটি দিয়ে যে ইয়া করা হয়, খাঁচা বানানো হয়, এটা ছিল আমার বিছানার সাটি। আর ভাবি করা ছিল আপনার মাটি দিয়ে কুটি বানানো, মাটির
কুটি,
এটা হচ্ছে আমাদের বিছানা, থাকার বিছানা।
জি।
তো এভাবে থাকতাম, খুব কষ্ট, রাত্রে খাবার নেই, কি করব, খুব অবস্থা খারাপ। ছোট মানুষ আমরা, মা কাদাকাদি করে, তো বাবা আসে না, বাজার নিয়ে আসে না। রাত্রে ঘরে খুঁত ছিল, মানে চাউলের যে মুরগিকে খাইতে দিতে না, চাউলের যে খুঁত গুলো, এই খুঁত ছিল, এই খুঁত কাঁচা খুঁত চাবাই খেয়ে আমরা দুই ভাই মা খেয়ে শুয়ে পড়ি সকালে বাবা বাজার।
আপনারা যে সিচুয়েশনটা একটু চিন্তা করবেন যে ওদের পারিবারিক অবস্থাটা কি, মানে কত কি পরিমাণ দরিদ্র হলে আসলে এরকম একটা অবস্থা হতে পারে। সো পয়েন্ট দিস আউট। হ্যাঁ।
তারপরে আমার বাবা সকালে আসবে, বাজার টাজার নিয়ে আসবে, তারপরে খাবো। সকালে দেখি আমার বাবা সারা রাত নেশা করে এখানে পড়ে থাকে, সকালে আসে কোনো বাজার টাজার নেই। আমার বাড়িতে এসে আমার মাকে মারধর করে, এমন মারা মারে আমার মা, মানে গরুক যেভাবে মারা হয় আমার মা এইভাবে অত্যাচার করে, খুব মারে আমার মা। আমরা দুই ভাই ছোট ছোট, কি দেখবো, ভয় পাই। আমার বাপ মার বাবার যায় লুঙ্গি ধরে যায়, বাবা তুমি মাকে মারো না, আমার মা মরে যাবে। আমার বাপ আমার সাইডকে বেলা দেয়, এইভাবে প্রতিদিন মারে,
মারধর
চলতে থাকে। আমার নানার বাড়িতে আমার মা যায়, আমার ফেলে থেকে চলে যায়, আমার মা ফ্রেম রাখতে পারে না, ওখানে যায় থাকে। আবার মিটিং শিটিং হয়, আবার বাড়িতে মিল করে দিয়ে যায় আমার বাবা। এটা রুটিন হয়ে গেছে আমার বাড়ির গন্ডগোলে, মারামারি নেশা করে, মারামারি করে, খুব খারাপ অবস্থা। তারপর আমার ঘরে চাউল নেই, আমার দাদার ভাই দাদা তার বাড়িতে আমার মা চাউলের জন্য বৃষ্টির ভিজে ভিজে গেছে, ছোট ছোট যদি ছেলে খাবার নেই, কিছু চাল দেন পরে আপনারে ওর বাবা আনলে দিয়ে যাবো। আমার ওই দাদি মা বৃষ্টিতে টিনে নিচে ভিজে, কোনো চাউল দেন, আধা ঘন্টা পর ঘুরে আসে চাউল নেই, খাবার নেই, না খেয়ে থাকলাম। মা একটা পাশের বাড়িতে 20 টাকা দিন তিন বেলা খাবার কাজ নিল, আমার মা প্রথম মানুষের বাড়িতে কাজ করে আমাদের জন্য, ওখানে যে খাবারটা পায় মা না খেয়ে বাড়িতে নিয়েছে, আমরা সবাই মিলে ভাগ করে খাই। মার কষ্ট দেখি, আমার ছোট ছোট 7 বছর বয়স, আমার বড় ভাইয়ের 9 বছর। বড় ভাই তো মাথায় কোনো বোঝা নিতে পারে না, একটা ভাই একটা জমিতে যায় ও পুষিরের আখ আছে না, আখের যে ড্যাম হয় নতুন করে, ওই পুষিরের ড্যাম কেটে নিয়ে বাজারে, সেই সময় 98 সালের আগের ঘটনা বলতেছি আমি, আপনার ড্যাম গুলো কাঠে কাটি নিতে বাজারে, সেগুন 7 টাকা 8 টাকা করে বেশ, তো মাথা নিতে পারতো না, ও কষ্ট করে রাস্তা পর্যন্ত নিতো, ওখানে ভ্যানে করে নিয়ে যাইতো বাজারে বেশ, 7 টাকা করে বেশ, তো 2 টাকা ভাড়া দিত এমন। সেই সময় তো ঘর বাইর দেখে আমিও দেখি খুব কষ্ট, আমি নিজেও সাথে আমাদের ভয় না মানুষের, আমরা চুরি করেই কাটতাম, আমি ওভাবে কাটতাম, কাটি কাটি আমি ওরম 7-8 টাকা বেচতাম, এইভাবে সেগুন 7-8 টাকা এক কেজি চাউল হইতো, খুব ভালো।
জি,
এইভাবে চলতে আমার বাপ কোনো কাজ করে না, এইভাবে কষ্ট চলতেই আছে। তারপরে বাপ নিশাও এভাবেই করে, আবার আছে মাকে ধরে মারে, এভাবে খুব কষ্ট অস্তসা। তারপর এক সময় আমার বাবা একটু একটু ভালো হয়, বলে যে কিছু টাকা আমরা ড্যাম ট্যাম কেটে কুশিরের কিছু টাকা 200 টাকার মতো জোগাইছিলাম, মানে 180 আমার বাবার হাতে দেওয়া হয়, বলে যে আমার মা বলে তুমি ডিমের ব্যবসা করো, সিদ্ধ ডিম বাজারে নিয়ে নিজে ব্যবসা। 7 বছর বয়স আমার সেরকম, তখন বাজারে সিদ্ধ ডিম আমার বাবা 2.5 টাকা হালি, সেই সময়
এই কুসুর টুসুর মিলিয়ে আপনার যে টাকাটা করে সেটা
2.5 টাকা হালি ডিম, মুরগির ডিম 2.5 টাকা হালি ছিল সেই সময়। তো ডিম আব্বা বা গ্রাম গ্রাম থেকে 2.5 টাকা 5 টাকা এইভাবে ডিম কিন্তু কিনে নিয়ে এসে সিদ্ধ করে বাজারে বিক্রি করা ধরলো, খুব ভালো ব্যবসা হলো, আমার সাথে সাথে বেচতাম, বাবা একটু ভালো হলো, খুব ভালো লাগলো যে আমার ফ্যামিলির মা বাপ মিলে থাকলে আমার খুব ভালো লাগে, দুই ভাইয়ের ভালো লাগে। এইভাবে কিছুদিন চলার পর আমার বাবা আবার সেই নেশা করতে থাকে, আবার ওই একই
নিত, নেশাতে কি নিত,
মদ খেত,
বাংলা মদ,
বাংলা এইসব আবি দাবি খেত।
আচ্ছা আচ্ছা,
তার আগে আমার বাবা আমাকে নিজে মাদ্রাসায় ভর্তি করে দেয়, 7 বছর বয়সে আমাকে মাদ্রাসায় ভর্তি করে দেয় যে তুমি মাদ্রাসায় পড়ো। তখন আমি ডিম বিকালে বেচে, তো বিকালে ডিম বেচে আর এখানে স্কুল করি, এখন স্কুলে যে টাকা পয়সা ফিস দেওয়া লাগে সেই সময় আমার বাবা দেয় না, সবার কাছে হাতে পায়ে ধরে বলে আমার ছেলেটাকে পড়ান, একটু পড়ান, এইভাবে বলে আসে। কিন্তু হুজুররা অনেক ছাত্রছাত্রীকে খুব ভালো নজরে দেখে, বড় লোকের অনেকেই আছে ভালো নজরে দেয়, কিন্তু আমাকে দেখে না ভালো নজরে। এইভাবে পঞ্চম দিনে কিন্তু পড়লাম, ঈদে কোনো ঈদে আমার নতুন জামা হয়নি একটা, আমার ফ্যামিলির নতুন জামা আমি ঈদে 10 বছর বয়সে পাইনি কোনোদিন, না নতুন জামা শ্যামাই ভালো খাবার পাইনি। তারপর আমার বাবা আমার পড়াশোনা বাদ দিলাম, পড়বো না, আমি এখন নিজেই কাজ করবো। আমার বয়স একটু ভারী হলো, 11-12 বছর বয়স হলো, তখন আমি নিজে মানুষের সাথে কাজ করি, ছোট মানুষ কি করবো, শরীরে আরো শিখুন মানুষের সাথে কাজ করি, 20-30 টাকা হাতে দেয়, পানি থেকে মাঠে যায়, ধানের ভুয়ে মাঠখানে দিয়ে পাইপ লাগাই দিয়ে এভাবে এভাবে। তো ওখানে আমার মনে করেন যে 20-30 টাকা জেলে দেয়, এভাবেই আমার চোখে থাকে বাবা চলে এভাবে। তো ওখানে এইভাবে থাকার পর আমার বাসছেন ঘরে যে বাসগুলো চাই, তারপরে ওই বাসগুলো নিয়ে এসে আমার বাবা একটা ঘর দেয়, মানে চাওয়ার পরে আর কি, না কিছু না চাই নিয়ে সেটা ঘর দেয়, মিস্ত্রির টাকাও দিতে পারে না।
আচ্ছা,
তো ওই ঘরটা ভেঙে ঘরটা করে, ওই ঘরটা পরে এই কারণে আমার ভাই আর আমি চাউল নিজে ভাজি, ভাজার কারণে আগুন ধরে যায় আমার ঘরটাই, খেতে লাগি চাউল নিয়ে, চাউল নিয়ে যে জমিতে লাগাচ্ছি চাউল, যে চাউল লাগালে ধান হবে, ধান হলে আমরা এমনি এমনি খেলতেছি, আবার কোনো চাউল যা ভাজতেছি, ভাজতে লাগে মনে করেন আমার ঘরেই
আগুন ধরে যায়,
আগুন ধরে যায়, ঘরটা পুড়ি শেষ। তারপর আমার বাবা সায়াস নিয়ে সেটা ঘর দেয়, পাশে একটা প্রভাবশালী লোক ছিল, ওই লোক আমার যে ধারি বলে ঘরে যে ধারি থাকে ওয়াল থাকে ওয়ালের পাশে আসি কোবাতে লাগছিল মানে কোদাল দিয়ে, ওনার হাসিয়ে করছে আর মা প্রতিবাদ করছে যে আমাদের ধারি গরিব মানুষ আমরা এখানে কোবায় না ঘরটা ভেঙে ইয়া হয় ধারিটা কেড়ে যাবে নেমে যাবে। ওই প্রভাবশালী লোক আমার মাকে অনেক মারে বাড়িছিলাম অনেক মারে। ছোট আমি সত্য কথা বলতেছি,
আজকের স্টোরিটা ইজ ভেরি হার্ড টাচিং প্রিয় শ্রোতা। সমাজের একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষ, এক বেলা খাওয়ার জোটে না এরকম একজন মানুষ বা একটা পরিবারের জীবন গল্প আজকের এখানে উঠে আসছে। আমি সবসময় একটা কথা আপনাদেরকে বলি, এই মানুষগুলো নিজের গল্প বলার মিডিয়াতে নিজেদের এক দুই ঘন্টা সময় করে নেয়া এই সুযোগটা আসলে বাংলাদেশের কোনো মিডিয়াতে ইলেকট্রনিক তো প্রশ্নই ওঠে না আজ পর্যন্ত হয়নি। ধরুন এই মানুষগুলোর মধ্যে হয়তো কেউ খুব ভালো একটা কাজ করেছে, উদাহরণ হওয়ার মতো কাজ করেছে, তখন এই মানুষগুলোকে মিডিয়াতে ফোকাস করা হয়। যেমন আমি যদি বলি এরকম একটা পরিবারে হয়তো কেউ গোল্ডেন এ প্লাস পেয়েছে, কিংবা এরকম একটা পরিবারে হয়তো খুব ভালো রকমের পজিটিভ কোনো একটা কোনো ঘটনা করেছে যেটা স্বাভাবিকভাবেই ঘটার কথা না, তখন দেখা যায় মিডিয়াগুলো এই পরিবারগুলো নিয়ে বা এদেরকে নিয়ে অনেক বেশি ফোকাস করে। কিন্তু এদেরও তো একটা জীবনযাপন আছে, এদেরও একটা ডেইলি লাইফ আছে, এদের একটা বলার মতো ব্যাপার আছে, এদের অনুভূতি আছে, এবং এরাও সমস্ত উন্নয়নের অংশীদার হওয়া উচিত। কিন্তু এরা কিভাবে ভাবে, পাশের বাড়িতে যখন আনন্দ হয়, পাশের বাড়িতে যখন সবাই তিন বেলা খায়, তখন এদের মনে চিন্তা ভাবনাটা কি হয়, মানে এইগুলো আমাদের একটু জানা উচিত, বোঝা উচিত। কারণ আমরা তো মানুষ, আমরা আসলে শুধুমাত্র নিজেরা খেয়ে পরে খুব সুন্দরভাবে বাঁচলাম এটার জন্য দুনিয়াতে আসেনি। সো সবারই সব কিছু জেনে শুনে সুন্দরভাবে একসাথে বাঁচার একটা অধিকার আছে। তো সেই জায়গাটা থেকে এই মানুষগুলোর ভোকাল ফর দ্য ফার্স্ট টাইম আমি মনে করি রেডিওতে এইভাবে আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। এবং শুধু আজকের যিনি আলামিন তা না, এখানে এরকম অনেক মানুষই এসছেন যাদের জীবন গল্প হয়তো বা কোনোদিন কোথাও বলার সুযোগ হতো না স্পেশালি মিডিয়াতে। তো এই ধরনের ছেলে মেয়েদেরকে, এই ধরনের মানুষদেরকে আমি ফোকাস করছি। সুতরাং তাদের এই গল্পটা আপনার বুঝতে হলে তাদের মতো করে আপনাকে বুঝতে হবে, একটু ধৈর্য ধরে শুনতে হবে। বলুন তারপর।
তারপর আমার মাকে মারে, মারার পরে উনি দৌড় দিয়ে বাড়িতে যায়, আপনি মাছ মারা যে পাশা আছে না পাশা, মাছ মারে এভাবে ওই পাশা আমি তার মাকে মারার জন্য পেটে ঢুকাই দেবে। আমার মা দৌড় দিয়ে অন্য একটা বাড়িতে যায়, ফলে আশ্রয় নেই, বেঁচে যাই, বাড়িতে থাকতে পারি না আমরা সব, যে একটা বাড়িতে উঠি, ওখানে দুই রাত থাকার পর একটা মীমাংসা হয়ে আমার বাবাই জমি বিক্রি করে দেয়,
মানে বাড়ির জমিটুকু
বিক্রি করে দিই বাজারের সাইডে একটা জমি কিনে। আমরা ওই সাইডে আসি, বাবা আমার দাদার বা আমার জন্মস্থান ছেড়ে দিই, ওই এলাকাটা ছেড়ে একটু বাজারের দিকে আসি, মানে আমার থাকা হয় না ওখানে আর বন্ধ করে।
আচ্ছা,
এখানে বাড়ি করি, বাড়ি করার পর এখানে যে জমিটা আমরা একা কিনতে পারি না, অর্ধেক অর্ধেক করে ভাগ করে কিনে নিই, 70,000 টাকা দিয়ে অর্ধেক অর্ধেক করে নেওয়া হয়। নেওয়ার পর এখানে থাকতেছে, বাজারের সাথে বাড়ি যায়, এখন ব্যবসা টবসা করা যাবে, আমার সংসারটা আর ভালো চলবে, ডিম বেচতে গেলে আর বেশি দূর যাওয়া লাগে না, এখান থেকে নিয়ে বাজারে যাওয়া
যায়।
এভাবে ভালো চলছে। আমার বাবা পিঠা বেচলো, ভাবা পিঠা বানাইলো, এগুলো বেঁচে থাকলো, আমরা ওইভাবে চলছে চলতে থাকলাম। সংসারে যে একেবারে উন্নতি তা না, কষ্ট আছেই। তারপর আমি এক হোটেলে কাজ নিলাম, আপনার হোটেল, আমার ফুয়াতবার হোটেলে কাজ নিলাম, 10 টাকা দিন, মাসে 10 টাকা, তিন বেলা খাতায় দিবে, ওখানে আমার খাওয়াটা হলে বাইরে খাওয়া লাগতেছে না, আমি ওখানেই খাতে পারবো, ওখানে থাকবো 10 টাকা দিন হলে, এটা আমার বাইরে কাজে লাগবে। তো চাকরি করে আমার বাবা দাদা টাকা নিয়ে আসে, ওরা নিয়ে নিয়ে বাজার করে, আমার কিন্তু টাকা হাতে দেয় না, আমাকে 1 টাকাও দেয় না, আমি আমি ওদের কষ্টও পাই না, যে আমার বাড়িতে চলুক ভালো চলুক।
জি,
ওখানে 6-7 মাস কাজ করলাম, আমি পুরি সিঙ্গারা এগুলো বানাতে শিখলাম। এগুলো বানানোর পর ওখানে আমি 10 টাকা দিলাম, সেটা আমি একটু বাড়তি কিছু হলে আমি করবো, চাকরি আছে দিই, ঘোরাঘুরি করতে থাকি। তো আমার আম্মা ঘোরাঘুরি দেখে আমাকে ধরে মারে। ও, তার আগে আমার ছোট বোনটা হয় ওই বাড়িতে যে,
তখন
চাকরি করা অবস্থা আমার ছোট বোন হয়, ভালো লাগলো, বাস্তবে অভাবে সংসারে আমার বোন। তারপরে আমি এই জন্য আমার মা আমাকে মারলো, আমি কিছু টাকা ছিল আমার কাছে, আমি টুকটাক ওই ক্যাশে থেকে নিতাম, নিয়ে রাখতাম পথবার দোকানে, আমি নিতাম, নিয়ে যোগানোর পর আমি বাড়িতে কিছু টাকা রাখছিলাম। আমার পাশের ইয়ে থাকে না, বাস, বাসের যে পাওয়া থাকে, ওই আমার যে খাটের যে পাওয়া, ওইটা ছিল বাঁশের মাথা, তো ওর ভিতরে আমি টেরা করে এগুলো রাখতাম, টাকা জমায় রাখতাম বাঁশের এর ভিতরে।
আচ্ছা,
তারপর আমি হোটেলে কাজ বন্ধ করে দিয়ে তখন আমি মানে ধানের খোলা, যে আপনার ধান শুকানো হয় না চাউল বানানোর জন্য, ওই খোলাতে কাজ নেই। তো ওখানে আপনার রাত্রে আপনার আমার বয়স তখন 13 বছর হবে,
জি,
আপনার সারা রাত ধান ভাঙানোর কাজে চাউল করার জন্য সকালে চাউল বের হয় মেশিনে, ধান শুকায় রাখছে 100 মুনি খোলা, 4 জন লোক আমাকে দিয়ে বাইরে থেকে আপনার যে ধানের পালাটা আছে ওখান থেকে দামে করে নিয়ে 20-25 কেজি একটা দামের ওজন, ওটা নিয়ে এসে হলারে মারতে হবে, দ্রুত নিতে হবে, যাতে হবে নিতে হবে হাতে মাথা। তো আমি ছোট মানুষ, আমার খুব কষ্ট দাম উঁচা করতে, তবু উঁচা করতাম, নিয়ে যাইতাম, শিখতাম মানুষ, এভাবে আপনার 6 মাস ভাঙালাম, খুব কষ্ট, 70-75 টাকা বিল আসতো, কিন্তু আমার খুব কষ্ট তো, একবারেই আমি ছোট, তো এভাবে বুকেও খুব প্রেশার, আমার শারীরিক খুব সমস্যা হতে লাগছিল। তো আমি আমার মাকে বললাম যে আমি ধান টান ভাঙাবো না, এর মাঝেই আমি কিছু টাকা জোগাই, আমার আমি ওই যে বাসের ভিতরে টাকা রাখছিলাম ওই টাকা আর কিছু টাকা নিয়ে, আমার মা তো আমাকে এর আগে থাপ্পড় মারার কারণে আমি বাইরে থাকবো না, তো আমার পায়ে একটা সিরা স্যান্ডেল, একটা সিরা গেঞ্জি এগুলো পরে আমি ঢাকা যাবো, সেখান তো ওই সিরা গেঞ্জি এগুলো পরেই আমি আসি এক কাপড়ে। আমরা তো মানে বড় হওয়া পর্যন্ত 13 বছর পর্যন্ত কোনো নতুন জামা কাপড় পরি নাই, বাজারে বিক্রি করে 10-20 টাকা করে, এগুলো আমার বাবা কিনে দেয়, নিজেরা এগুলো পরি, মানে নতুন জামা আমরা গায়ে কখনোই দিইনি 13 বছর বয়সে, ঢাকা না আসা পর্যন্ত। তো এভাবেই বাবার এক বন্ধু আছে আপনার মিরপুরেই, ওনার একটা কোম্পানি আছে, তো ওখানে আপনার
কত বছর বয়স তখন আপনার?
13 বছর
বয়স।
তো আমি হেঁটে যাই ওই সিকিউরিটিকে বললাম আমি অমুক জায়গা থেকে এসেছি, তো আমি ওনার সাথে কথা বলতে, উনি আমার পরিচিত।
প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, এই পর্যায়ে আপনারা আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/ilovedhakafm। ওকে, ছোট্ট একটা বিরতির পর আমি আর জি কি প্রিয়া আবারও ফিরে আসছি, শুনছেন ঢাকা এফ এম 90.4। সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। লাভ, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Sunday and Wednesday with me RJ Kibria only on Dhaka FM 90.4. Secrets, something beyond entertainment. স্বাগত আরো একবার, শুনছেন ঢাকা এফ এম 90.4, আমি আর জি কি প্রিয়া আপনার সঙ্গে রয়েছি, সিক্রেট শুনছেন আপনি, এবং আমার আরো একটি অনুষ্ঠান যেটি প্রচারিত হয় প্রতি বুধবার, মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প, আগামী বুধবার শোনার আমন্ত্রণ জানাচ্ছি। একই ফাঁকে বলতে চাই, আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904, আমি আবারও বলছি 09611904904। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর,
তো উনি ডাকলাম অফিসে গেলাম, বলছে তুই এখানে, তুই কি কার সাথে আসলি এভাবে আমাকে বললো, আমি বলছি আমি একাই এসেছি, আমি কাজ করবো এখানে, বলে তে কষ্টে কি কাজ করবি, তুই তো শিখ না মানুষ, তুই তো লোয়ার কাজ করতে পারবি না, তুই রান্না কাজ কর। তখন আমাকে এই 32 জনের রান্না করা লাগবে, 13 বছর বয়স, বয়স আমার, 32 জনের পাতিল নিয়ে রান্না করতে হবে।
জি,
তখন আমি বললাম ঠিক আছে আমি রান্না করবো, আমার আমি রাজি।
জি,
তো আমার বেতন ধরলো 2000 টাকা, তো আমাকে মাসের শেষে যখন বেতন আনতে যায়, আমার 30 জন রানতে পাতিল উঁচুতে খুব কষ্ট হয়, আমি উঁচা করতে পারি না, তবু উঁচা করি, 3 বেলা রান্না করা লাগে, সকাল ভোরে ঘুম থেকে ওঠা লাগে আমার।
জি,
এভাবে 2000 টাকা বেতন ধরলো, আমার মাস শেষে আমি যখন অ্যাকাউন্টে বেতন আনতে যাই, সেখানে আমাকে 200 টাকা দেয়।
জি,
200 টাকা কেন আমাকে দিচ্ছেন? কোচ 1800 টাকা তোমার বাবার হাতে দেওয়া হয়।
হুম,
আমি বললাম যে 200 টাকা সারা মাসে কি হয়, 750 টাকা কিনা যায়, 200 টাকা দিলেন আর 1800 টাকা আমার বাপ কেটে নিল, আমার সারা মাস কষ্ট করি কিন্তু বেতন আমি পাই না, আমার বাবার হাতে দেয়, এখন যাক দিচ্ছে দিচ্ছে। এইভাবে 4 বছর আমার বাবাই এই 1800 করে নিত, আমার বেতন বাড়েনি, আর 200 করে আমাকে দিত, এইভাবে চলতাম।
আচ্ছা,
এইভাবে 200 টাকা একদিন কাছে দিত, আমি বললাম বাবা আমাকে 200 টাকা বাড়াতে 400 করে দাও, তুমি 200 কমলাম, পরে আমাকে 400 করে দেয়, তখন আমি 400 করে 4 বছর চাকরি করার পর আমার কিছু টাকা জোগান নিয়ে, পরে আমি বললাম যে আমি চাকরি করবো না, আমি গার্মেন্টসে চাকরি করবো।
আচ্ছা,
তখন আমি আমি যখন বাইরে চলে আসলাম, বাড়িতে আসলাম, বাড়িতে সেই দিকে ওদের ঘোরা বেড়ানোর পর আমার বাবার এক বন্ধু বলছে ও ঘুরে বেড়াচ্ছে কি জন্যে, ও আপনার একটা এপিজেট আছে ওখানে পাঠিয়ে দাও, ওখানে একটা ব্যাটারি কোম্পানি নামে কোম্পানি আছে, ওখানে চাকরি করবে। আমি বললাম যে পেন্সিল ব্যাটারি হবে, ওই জন্য মনে আমাকে ওখানে পাঠাচ্ছে।
জি,
তো ওখানে গেলাম, যে ওখানে আমি আমার বাড়ি ওখানে যাওয়ার পরে আমি লাইন দাঁড়াইলাম, ওখানে লাইন দাঁড়ালে আমাকে চাকরি হলো, আমার লাইনে আমাকে টিকা এলো, ভিতরে ঢুকে দেখি সুইটার কোম্পানি, তো আমার বেতন ধরলো 1300 টাকা বেতন, তো ওখানে আমি চাকরি করতে লাগলাম। আমার বাইরে থেকে যাতায়াতের সমস্যা, ওখানে বাইরে বললাম আমার কিছু টাকা দাও, তো আমার মা ওই কানের দুল বিক্রি করে আমাকে 2000 টাকা দেয়, এটা নিয়ে তুমি ওখানে থাকবে, কানের দুল ছিল, এটা খুব কষ্টে আমার জন্য বিক্রি করে, চাকরি ছেলে চাকরি বেতন পেলে আমার আবার যাওয়া
হয়ে যাবে,
টাকা নিয়ে ওখানে বাসা ভাড়া নিয়ে ওখানে থাকি আর চাকরি করে। তো এক মাস পর বেতন পেলাম 5300 টাকা, আমি তো বুঝি না কি ব্যাপার, 1300 টাকা বেতন ধরলাম, 5300 কিভাবে পেলাম? তো অনেকে জিজ্ঞাসা করছে তুমি প্রোডাকশনের টাকা পাইছো যেন 5300। তখন আমি ওই একটা ফোন কিনি, ভিডিও ফোন, সব ফোন নামে একটা ফোন কিনি আমি, আর বাদ বাকি টাকা আমার খাওয়ার জন্য রেখে দিই বাইরে, আমার মাস 2000 টাকা আমার দেওয়া হয় না।
জি,
তো ওই টাকা নিয়ে আমি ভিতরে কাজ করি, পরের মাসে একটা মেয়ে আমার দিকে তাকিয়ে থাকে, পাশের সেকশন থেকে আমার সেকশন, মানে আমার দিকে তাকায়, তখন তো আমার উত্তি বয়স, আমার দিকে তাকালে আমার কেমন যেন একটা বন্ধু বান্ধব আসে হয়ে গেছে পাশাপাশি, সব আমাকে টিটকারি মারি যে ওই মেয়েটা তোর দিকে তাকায় আছে রে, আমার খুব একটা মানে মনে একটু ভালো লাগতো, আমার ওরম মানে ইয়ে করতো আমার সাথে, কিন্তু কখনোই কথা বলিনি সামনাসামনি যে তোমার সাথে আমার ভালো লাগে বা এসব কোনো কথাই বলিনি তার সাথে আমার। তখন ওই গার্মেন্টসের বাথরুম ছিল আপনার একটাই, মেয়েরাও ব্যবহার করবে ছেলেরাও, নতুন হয়েছে তো, দুইটা মেয়েরা করতে ছেলের একটা করতো।
জি,
জেনারেটর নাই, নতুন ফ্যাক্টরি, কারেন্ট চলে গেছে, ঝড় হচ্ছে, সেই ঝড় বৃষ্টি অন্ধকার অবস্থা।
আচ্ছা,
আমি বাথরুমের ওয়ালে কাছে দাঁড়িয়ে সিরিয়ালের জন্য, আর ওই মেয়েটাও ওই সময়ই যায় দাঁড়া আছে ও সিরিয়ালের জন্য, মেয়েটা ছিল বস্তির মেয়ে, ঠিক আছে, ঈশ্বর একটা বিলাক মারা খুব খারাপ একটা এলাকা আছে, ওখানকার একটা মেয়ে দাঁড়িয়ে আছে, আসে বললো যে বাথরুমে কি যেন হয়ে যাচ্ছে, এভাবে একটা গুজব ছড়াইলো। আমি বাথরুম থেকে বের হয়ে বেড়াই গেলাম, আমার ইমানদারি আমি কিছুই করিনি, চুপচাপ ছিলাম, আমাকে ফাঁসাই দিল, একটা গার্মেন্টস এর তোড়জোড় শুরু হয়ে গেল যে এমন হয়েছে। পরের দিন মেয়ের মা এবং মেয়ের বাপ আর আশপাশে আরো অনেক লোক আমার কাছে আসে, মানে হুমকি স্বরূপ নিয়ে, তুমি আমার তোমার জন্য আমার মেয়ের কলঙ্ক হয়েছে, আমার বাসায় মুখ দেখাতে পারছে না। আমি কি করলাম, তো কিছুই করিনি, আমি দাঁড়িয়েছিলাম, তো কিছুই হয়নি আমার সাথে, কথাই বলিনিলাম মেয়ের সাথে স্পন্দ আমি। তারপর আমাকে অনেক টর্চারিং করে, পরবর্তীতে অনেকেই সব রাম দাও চাপাতি মানে খুর মুর এইসব হাবি যাবে সবাই নিয়ে আসছে আমার সাথে মাফ মারার জন্য, আমি তখন কেউ নেই আমার ওই সেকশনে, যেসব স্থানীয় পোলাপন আছে ওরা আমাকে একটু সাপোর্ট দিয়ে রাখতেছে, না ছেলে তো এসব করতে পারে না। এভাবে মেয়ের মা আমার মেয়ে কিছুদিন পর আমার বাসায় আসে, এসে একটা সিটি গোলের আংটি আমার মেয়ে আমার হাতে ঢুকা দেয়, কথা নাই কিন্তু,
কথা নাই বার্তা নাই,
হ্যাঁ আংটি ঢুকা দেয়, কি ব্যাপার এটা দিচ্ছেন, ও মানে অন্যরকম অবস্থা, ও পছন্দ করে। তার কিছুদিন পর আমি আংটি বাসায় নিয়ে যাই, আমার সব দেখে কি তোর হাতে আংটি, এমন ওই মেয়ে পড়ায় দিয়ে গেছে, তো কাম হয়েছে তো স্বর্ণের আংটি কোন না সিটি গোল্ডের আংটি, সব দল দিকে সিটি গোল্ডের আনি। তখন আমি বাজারের দিকে আসি, একটা মোটর সাইকেল আসে কিছুদিন পরে, তো ধরো থামাথামি মোটর সাইকেল এসে কিছু নেতা আসে, দুইটা নেতা
মানে সিটি গোল্ডের আংটি আপনি পরে ছিলেন কেন, অপেক্ষা দিয়েছে আপনি খুলে ফেললি তো হয়েছে তো,
হ্যাঁ আমি আবার ওটা বাসায় নিয়ে গেছি যে মনে একটি,
মানে আপনারও কোনো না কোনো ভাবে সম্মতি ছিল, আজকে অস্বীকার করার কোনো উপায় নাই,
না হালকা ছিল আমার,
হালকা ছিল, হ্যাঁ
হালকা ছিল,
হ্যাঁ।
তখন আমি নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর ডলে দেখি যে অবস্থা, তারপর আমি বাজারের দিকে বেড়াইতে আইছি, দুটা নেতা লোক আসলে এসে বলছে তুমি গাড়িতে উঠো, আমি কেন কত উঠাবো দর কাজ আছে, আমাকে মধ্যে বসালাম, উঠবো না আমাকে উঠাইলো, আমি নতুন আমি ভয় পাচ্ছি ছোটো মানুষ, উঠলাম উঠে আপনার ঈশ্বর দিয়ে বিলাকপাড়া নামে একটা এলাকা আছে, ওখানে ওখানে একটা কোয়ার্টার আছে, ওই কোয়ার্টারে ওরা আয়োজন করছে সব কিছু, আমাকে বলছে তোমার বিয়ে করতে হবে, তোমার ফ্যামিলি কেউ জানবে না, তোমার মতো তুমি চাকরি করবে, এভাবে চলবা, তোমার কেউ জানবে না, তোমার বাড়িতে একজন মেনে দেবে, তখন তুমি নিয়ে যাও, এভাবে আমাকে ফুসলে ফাসলে একটা বিয়ের আয়োজন করা, বিয়ে দিল আমাকে।
জি,
আমার বিয়ে হলো রাত্রে, আমাকে থাকার জন্য একটা কোয়ার্টারে রাখলো, এবং কোয়ার্টারের সাইড দিকে বাসর ঘর, আমার যে বাসর ঘর, বাসর ঘরে ওনার মা শুয়েছে, সবাই দরজা খোলা, যার যেমন সব আমাকে মানে আমি যেন বের হতে না পারি, এভাবে শুধু আমাকে খাটে দিয়ে সবাই মানে ছায়া শুয়ে আছে আমার পাশে, কেউ নেই আমাকে মানে বাসর ঘর
মিলেও কিছু জানে না,
না কেউ জানে না, শুধু আমার ওই রাত্রে মানে বের হওয়ার কোনো সিস্টেমই নাই, কোনো বাসর ঘরই বলে না, এটা শুয়া শুধু ঘুম পাড়ার মতো। তো আমার বন্ধুকে আমি ফোন করে বলেছিলাম, ফোন কমছি নতুন ফোন, যে আমার এই একটা অবস্থা, আমি কান্না করে বলতেছি, আমার মা বাবাকে আমি কিছু বলতে পারলাম না, তুমি সেটা আমি কীভাবে কী করবো বলতে পারতেছি না, তো বলছে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি, ও কষ্ট পেলো যে অভাবে সংসারে এই কাজটা করা ঠিক হয় নাই। তারপরে আমি এইভাবে কাঁদতেছি রাত্রে, সকাল হলো ঘুম থেকে উঠে কোথায় আমার বাড়ি অনেক বড়, আমার বাড়িতে নিয়ে গেলে তুমি বলবে এখানে বিয়ে দিলাম, এই শোনো ওনার বাড়িতে আমাকে সকালে নিয়ে গেলো, বুঝছেন, যাওয়ার পর দেখি টিনের বেড়া একবারে বস্তি, মানে একেবারে আমার ফ্যামিলির সাথে মিলা, মানে আমার ফ্যামিলি গরিব হতে পারে কিন্তু একটা মা বংশ আছে, ওনাদের কোনো পরিস্থিতি নাই। তারপরে যাওয়ার পর কুয়ার দিয়ে আপনার দরজা আটকানো, দরজা মানে দরজা তো না, কুয়ার দিয়ে, চুলার কুয়ার দিয়ে ভিতরে যায় দেখি মধ্যে একটা আন্না দিয়ে দুই পাশে দুটা চকি পাড়া, একই ঘর,
ওকে,
ওনার সাথে আমার কিছু জানে তো এক ঘরে থাকতে পাশের ঘরে থাকতে দিলো, তা আমি ওখান থেকে 20 দিন ডিউটি করলাম, 20 দিন
আপনি বাড়িতে জানেন
না, বাড়িতে জানেন
কেন জানেন,
জানেনি, আমার বাড়িতে জানলে আমার বাবা স্টক করবে, মার নানার মতন ঝামেলা হবে, আমি ভয়ে আমি বাড়িতে কিছু বলিনি। 20 দিন ডিউটি করার পর 20 দিন পর আমি বেতন পেলাম, বেতন পাওয়ার পর ওনারা বলছিল যে তোমার ফ্যামিলি কেউ জানবে না, কাউকে জানাবো না, তুমি চাকরি কর, দুজনে চাকরি করে গোসাও, এ কথা বলছিল। কিন্তু আমি যখন বেতন তুলে বাসায় যাই, দেখি বিশাল একটা ধরকার সিস্টেম হয়ে আসে, মেয়েকে মানে ওরা সারা দিয়েছে। ওর মেয়ে বলছে আমি এখানে থাকবো না, মাসে ধরা করছি, আমি বাড়িতে তোমার বাড়ি চলে যাবো, আমি কিছু জন্য এখানে থাকবো, আমাকে চাপ সৃষ্টি করতেছে। আমি বলছি এখন তো তোমার বাড়িতে আমি নিয়ে যাবো, তারপর তোমার বাড়িতেই তো বলছে যে কিছুদিন পর, অনেকদিন পর থাকো, পরে টাকা পয়সা নিয়ে যাও। তো এখন আমার খুব চাপ সৃষ্টি করছে, আমি আমার রাগ করে নিয়ে কিছুদিন পর ওকে নিয়ে আমার বাড়িতে আসি, আমার চাষার বাড়িতে আসি, আমার পাশেই যে চাষার বাড়ি, হাত জমি কিনছিলাম আর হাত আমার চাষা কিনছিল, ওর বাড়িতে উঠি, আমার বাপ এটা হাসি নিয়ে বাড়ায় শুনে যে আমি বিয়ে করছি।
হাসি মানে
হাসি যেটা আপনার বড় হাসি, যেটা আপনার
দা বড় দা রামদার মতো,
হ্যাঁ হ্যাঁ, ওইটা নিয়ে এসে জানালার উপর কোবার বাড়ি তুই বের হ দরজার পরে বের হ তো মেয়ে ফেলো, তুই কি জন্য এগুলো করবি আমার না বলে, মানে অভাবের সংসার, তারপর আমি এটা করছি।
আপনারা কয় ভাই বোন ছিলেন?
দুই ভাই ছিলাম।
আর আপনি কি বড় ছিলেন না ছোট ছিলেন?
আমি মেজো।
মেজো ছিলেন, বড় ভাই তখন বিয়ে করেনি?
বড় ভাই বিয়ে করেনি, ছোট বোন আছে। তো আমার বাবা খুব কষ্ট, থাকার জায়গা না, এই সময় বিয়ে করছে, মানে মা যে কানে দুল বিক্রি করে যেমন থাকার জায়গা, তার টাকাও আমি দিলাম না, আমি এগুলো করলাম, খুব খারাপ অবস্থা। তারপরে গ্রামে সব দাদা আমার আত্মীয় স্বজন এসে একটা মীমাংসা করি, আমার তুলে দিয়ে যায় ঘরে।
জি।
তার কোনোদিন পরে ওনার নানি আসে আমার বাড়িতেও, কিন্তু ওইভাবেই আসি তার সাথে আমার এবার। তো নানি আসে, আসার পরে বলে যে দেখতে আসে, আমি আমার বাবা কোনো টাকা পয়সা দেয় না, তো আমি আধা কেজি গরু খাসির গোস্ত কিনি, কিনে আমার নানিকে, ওর নানিকে খাওয়া দেওয়া, ও নিয়ে চলে যায়। আমার বাবা ভাত টাত খায় না, খুব পাগলের অবস্থা, এখানে ওখানে পড়ে থাকে, খুব খারাপ অবস্থা। সোনার বাবা নিশামিশা করে না, একটু ভালো হয়েছে, কাজকাম করে না, মানুষের কাজ করে না, তবে যে ব্যবসা টেবসা করে একটু ভালো হয়েছে। আমার বাবা এখানে পেশারুটি পড়ে থাকে, ওখানে মানে নানান যায় অবস্থা, বাবাকে বাঁচানো যায় না, আমাকে জড়ায় দেয় কান্দে, ভাত খায় না, কান্দে, বলে যে তুমি ঢাকাতে পালায় যাও, এদিকে যত ঝামেলা আমি দেখবো, তুমি এমনি এখানে সংসার করতে পারবে না, তুমি চলে যাও, ঠিক আছে। আমার বাবা আমাকে কথা বলে, আর আমি সেখন আমার বাবার কথা শুনে আমি কিসের আর কি ওর ফেলাইছি, আমি ঢাকা
চলে আসেন। ফেলাই দেওয়া বলতে কোথায় ফেললেন? আপনার বাড়িতেই?
না, ওর বাড়িতে নিয়ে গেল নানি, আমার বাড়িতে তখন কামের সুযোগ থাকলো, শোনো ওর বাড়িতে ফেলাইতে চলে আসলাম, পরে ফোন দিল আমাকে তুমি কোথায়, আমি বললাম যে আমি ঢাকাতে চলে আসি।
ওর বাড়ি কোথায় ছিল?
ওর বাড়িতে ছিল পাবনাতে।
পাবনাতে, পাবনাতে রেখে চলে আসলেন।
হ্যাঁ।
যখন আপনি আবার ঢাকায় আসলেন, সেই সময়টাতে কোনো পরিকল্পনা ছিল যে ঢাকায় এসে আপনি কি করবেন, কোথায় উঠবেন, কাছে থাকবেন, সেটা কি প্ল্যান ছিল?
সেখন আমি আমার এক বন্ধু ছিল মিরপুর 13 নম্বরে, ও অপেক্সে চাকরি করত,
ও জানতো বিষয়টা, ও সবগুলো জানতো।
হ্যাঁ জানতো, হ্যাঁ বলছিলাম আমি সব। আচ্ছা, সে বলছে আচ্ছা ঠিক আছে, তোকে আমি এখানে কাজ দিচ্ছি, এখানে তুই থাক আর এখানে চাকরি কর। তারপর ওখানে ওর সাথে থাকলাম, ও মেকানিক্যালি কাজ করতো আর আমি গার্মেন্টসে ফিনিশিং এ ঢুকলাম। কাজ কাম করতে করতে আমার ধরেন টাকা পয়সা ওখান থেকে কিছু কিছু করে বাইরে পাঠাই, আর কিছুদিনের ভিতরে আমার বাবাকে বলি আব্বা আমি তো বাড়িটাই যেতে পারবো না, বন্ধু বান্ধবকে বলি আমি তো বাড়ি যেতে পারবো না, কি হবে আমার জ্ঞানে যেটা আসবে।
বিয়ে করেছেন তখন আপনার কত বয়স?
17 বছর।
মেয়েটার বয়স কত ছিল?
মেয়েটার বয়স ছিল 15।
15 বছর বয়স। আপনি যদি দোষ নাই করে থাকবেন,
জি,
বা আপনার যদি একেবারে নির্দোষ হন, তাহলে মেয়েটাকে আপনি বিয়ে করার পরে এতদিন ধরে মেয়েটার বাসায় যাচ্ছেন নিয়মিত, মেয়েটা আপনাকে চাপ দিল, আপনি তাকে বাড়িতেও নিয়ে আসলেন, এবং আপনি জানেন যে বাড়িতে নিয়ে আসলে এরকম একটা সমস্যা হতে পারে, বাবা এরকম কাজ করতে পারে, এবং সেই মেয়েটাকে আপনি শেষ পর্যন্ত আপনি ঈশ্বর দিতে রেখে আপনি ঢাকায় চলে আসলেন, তার মানে আপনার পালানোর অপশন তো আগে থেকে ছিলই, জানা তো ছিল যে আপনি যদি মেয়েটাকে এখানে রেখে ঈশ্বর দিতে রেখে যদি আপনি ঢাকায় চলে যান, মেয়েটা আপনাকে ধরতেই পারবে না, আপনি ঢাকায় গিয়ে খুঁজেও পাবে না, আপনি সেটা আগে করেননি কেন?
স্যার আমি আগে পালাতে চাইছিলাম না, আমার বাবার কথা শুনে আমি পালাইছি, আসলে আমার এরকম কোনো সিদ্ধান্ত আমার মধ্যে ছিল না।
মানে আপনি তাহলে মেয়েটাকে পছন্দ করতেন?
আমিও করতাম।
আচ্ছা, তার মানে মেয়েটার সঙ্গে আপনার যে ঘটনাটা ঘটেছিল সেটা আসলে অনিচ্ছাকৃত ছিল না, এটা ইচ্ছাকৃতই ছিল?
আগে থেকে তো ছিল, অনিচ্ছাকৃত ছিল আগে, কিন্তু পরে আমার ইচ্ছাকৃতই ছিল।
আপনাকে আমি আরেকবার সুযোগ দিব, যদি আপনি আরেকটা মিথ্যা কথা বলেন তাহলে আমি আপনাকে এখানে বলা স্টপ করে দিব। দেখেন, প্রথম কথা হচ্ছে যে আমার সামনে মিথ্যা কথা বলার সুযোগ নেই। কেন সুযোগ নেই? কারণ মিথ্যা কথা প্রথমত সুযোগ নেই, আমি জীবনে বহু জীবন গল্প শুনেছি, কেউ যদি কোনো কিছু মিথ্যা বলার সুযোগ শুরু করে তাহলে আমি বুঝে যেতে পারি, এটা আমার শোনার জায়গা থেকে, অভিজ্ঞতার জায়গা থেকে। আর দ্বিতীয়ত হচ্ছে একটা মিথ্যা গল্পের গ্রাফ খুব বেশি দূর টেনে নিয়ে যায় না, তখন আপনি অটোমেটিক্যালি যুক্তির কাছে ধরা পড়ে যাবেন।
জি।
মেয়েটার সঙ্গে আপনার বাথরুমে যে ঘটনাটা ঘটেছে সেটা অনিচ্ছাকৃত ছিল, এটা আপনি বলতে পারবেন না, কারণ পারবেন না এই কারণে যে পরবর্তীতে যতগুলো ঘটনা ঘটেছে এটা যদি অনিচ্ছাকৃতই হয়, মেয়েটাকে যদি আপনার অপছন্দ হয়, মেয়েটাকে নিয়ে যদি আপনার সংসার করতে না ইচ্ছা করে, তাহলে ওই ঘটনার পরে আপনি নিজেই ঢাকায় পালিয়ে যেতে পারতেন, কিন্তু আপনি সেটা পারাননি, এবং মেয়েটাকে নিয়ে আপনি সংসারে, আপনাদের নিজেদের সংসারে এসছেন, তার মানে এত বড় রিস্ক আপনি নিয়েছেন, আপনি মেয়েটাকে নিয়ে সংসার করবেন। যদি মেয়েটাকে আপনার অনিচ্ছাকৃত ভাবেই হইতো তাহলে আপনি এত বড় রিস্ক নিতেন না, এটা লজিক, এটা সবাই বুঝে। এবং আমাদের শ্রোতারা কেউ কেউ কি অনেকেই মানে আমাদের চেয়েও অনেক ভালো বোঝে, তো সেই জায়গাটা থেকে মিথ্যা বলার কোনো সুযোগ নেই। ঠিক আছে, আপনি যদি দোষ করে থাকেন সেটাও আজকে ওপেন করতে হবে, আপনি যদি ভুল করে থাকেন সেটাও ওপেন করতে হবে, আর আপনার যদি কোনো ভালো গুণ থেকে থাকে সেটা শ্রোতারাই জাজ করবে, ঠিক আছে? তো এটা আপনার জন্য ফার্স্ট এবং লাস্ট সুযোগ। ওকে বলুন, তারপর কি হলো?
তারপর পালিয়ে গেলেন ঢাকা। ঢাকাতে পালিয়ে আসলাম, তো আমার বন্ধুর কাছে থাকলাম। তো আমি 2 মাসের মতো 2600 টাকা বেতন ধরলে এখানে আমার ফিনিশিং এ চাকরি করছি। তো এখানে যে টাকা পাই আমি বাড়িতে টুকটাক করে পাঠাই। আর আমি চিন্তা করলাম, আমার মনে যেটা চিন্তা আসলো যে আমি এখানে আমি তার কোনোদিন বাড়িতে যেতে পারবো না, আমার কেস হবে, যেহেতু আমি বিয়ে করছি ওই বউ কেস করবে, আমাকে পুলিশ জেলে দিবে, এরকম একটা সিদ্ধান্ত নিলাম। আমি এখানেই থেকে যাবো, 7-8 দিন বাসি, আমি এখানে থাকবো, আমি এখানে একটা নতুন ভাবে আমি একটা মেয়ে দেখি, পছন্দ করে বিয়ে করবো। তো একটা মেয়েকে আমার পছন্দ হয়েছিল ওখানে, আমি তাকে অফার করি, সেও পছন্দ করে আমাকে, এরকম এটা 6 মাসের মাথায় তাকে আমি বিয়ে করি।
6 মাসের মাথায় আপনি তাকে বিয়ে করলেন, মানে এটা হচ্ছে 6 মাস কি আপনার আগের স্ত্রীর সঙ্গে কোনো যোগাযোগ ছিল না?
না,
কোনো যোগাযোগই করেন?
কোনো যোগাযোগ ছিল না।
আচ্ছা, তো যে সেকেন্ড মেয়েটাকে বিয়ে করলেন, এই মেয়েটা তো নিশ্চয়ই আগের বইয়ের ঘটনাগুলো জানতো না?
না, জানতো না।
জানতো না, তার মানে তার কাছে আপনি পুরোপুরি লুকিয়েছেন?
হ্যাঁ, লুকিয়েছি।
আচ্ছা, কেন লুকালেন?
ও যদি শুনে যে আগে আমি বিয়ে করছি তাহলে আমাকে বিয়ে করবে না, আর আমি এমন একটা চাকরিজীবী মেয়ে পাবো না। আমি ওর আমি চিন্তা করছিলাম যে ও টাকা দিয়ে একজনের টাকা রাখবো, একজনের টাকা খাবো, একজনের টাকা জমাবো, এভাবে আমরা সংসার করবো, আমার এরকম একটা চিন্তা ভাবনা ছিল।
এই চিন্তা কিছু জিনিস সবসময় মনে রাখবেন, একটা জিনিসে যখন ভুল হয় তখন সেটার পিছনে একটা লজিক কোনো না কোনোভাবে মানুষ দাঁড় করায়। ওদের ও সবাই তো আর কবি নজরুল ইসলাম না যে হে দারিদ্র তুমি মরে করেছো মহান, তুমি মরে দাঁড়িয়ে আছো খ্রিস্টের সম্মান। ওই ব্যাপারটা আসলে প্রত্যেকের জীবনে ঘটে না, কারো কারো জীবনে দারিদ্রতাই হচ্ছে হলো মানে সকল রকমের অপরাধের কারণ। সো দেখুন, সেকেন্ড যে বিয়েটা সেখানে যতটা না বেশি জৈবিক ছিল, যতটা বেশি মনের ভালো লাগা ছিল, তার চেয়ে অধিক বেশি ছিল যে একটা লজিক্যাল অ্যাপ্রোচ যে এই মেয়েটাকে যদি আমি বিয়ে করি তাহলে আমার অন্তত খাওয়া দাওয়ার ব্যাপারটা নিশ্চিত হয়ে যাবে, আর কিছু টাকা আমি জমাতে পারবো। কত বছর বয়স তখন আপনার? 15-16 বছর?
হ্যাঁ,
17 বছর। 17 বছরে তো আপনি বিয়েই করলেন, তখন 18 কাছে
এমনই হবে।
ওকে, ঠিক আছে, তখনও বিয়ের বয়স হয়নি আপনার?
না, বিয়ের বয়স হয়নি।
হ্যাঁ, তারপর
অল্প বয়সে বিয়ে করে একটা মানুষ।
আচ্ছা, মেয়েটার বয়স কত ছিল?
ওর বয়স ছিল 1-8 বছরের ছোট হবে।
ছোট হবে, ওকে, তার মানে ওরও বয়স হয়নি। ও কি ফ্যামিলিতে জানিয়ে বিয়েটা হলো নাকি নিজেরা নিজেরাই?
জানাইনি, না, এটার কাহিনী আছে বলবো।
জি,
তো আমি ওদের পছন্দ করলাম, কিন্তু ওর যে একটা ভেতরে ছেলের সাথে সুপারভাইজারের সাথে সম্পর্ক আছে, ওই সুপারভাইজার দাদা বলতো, ঠিক আছে, দাদা দাদা বলেই ডাকতো। তা বলছি দাদা বলে একটা ভালো সম্পর্ক ওনার বাড়িতে যে থাকে এভাবে, মানে আমি ও দাদা দাদাই বলতাম।
আচ্ছা, এটা কি আপনি বিয়ের আগে জেনেছেন না বিয়ের পরে জেনেছেন?
না, বিয়ের আগে।
বিয়ের আগে জেনেছেন?
বিয়ের আগে জানছি যে ও দাদা দাদা বলে, ঠিক আছে।
আচ্ছা, না, আমি বলতে চাচ্ছি যে দাদার সঙ্গে যে সম্পর্কটা আপনি তো বলেই দিলেন।
না, বিয়ের আগে জানি না তো, এটা বিয়ের পরে, কিন্তু সম্পর্ক আছে ওদের সাথে, হচ্ছে দাদার সম্পর্ক, এটা আমি জানি।
আচ্ছা,
তাহলে ভালো একটা সম্পর্ক ফ্যামিলির মতো আছে।
আচ্ছা,
কিন্তু বিয়ের পরে আমি জানি ওনার সাথে খারাপ সম্পর্ক আছে।
কিভাবে জানেন?
তো আমি ওনাই ও আমাকে বিয়ে করবে না, তো আমি বলছি তুমি চলো, তোমাকে আমাকে মিরপুরে মাঝে এখানে আমি থাকতাম, এখানে তুমি চলো, যেখানে রান্না করতাম আমি, এখানে চলো, এখানে আমি তোমাকে নিয়ে যাবো, ওখানে আমি আমার এলাকার লোক আছে দেখা, ওখানে আমার দেখ দাদা আছে, মিথ্যা কথা বললাম তোমার দেখাবো ওখানে তোমাকে আমি। ও যাবে না, ও আমাকে বিয়ে করবে না, শুধু ভালোবাসবো পুরোপুরি, ঠিক আছে, কিন্তু বিয়ে করবে না। আমি ওকে জোর করে বাসা থেকে নিলাম হাত ধরে, অনেক মানুষ দাঁড়িয়েছিল, আমাকে কেউ কিছু বলেনি, মনে করছিল এখানকে স্থানীয় কেউ হবে চালিয়ে হবে। আমি সেই অবস্থায় আমি ওকে হাত ধরে বের করে নিয়ে যাই, রিক্সায় তুলি, রিক্সাতেই লাভ দিতে চাই, মানুষ দেখো এমন পাগলামি করে, তুমি চলে আসো আবার। ওকে আমি বুসুস দিয়ে নিয়ে যাই মিরপুরে, যে এই যে আপনার পানির ট্যাঙ্কি আছে ওখানে নিয়ে যে আমরা বিয়ে করি। বিয়ে করার পরে এরা এখানকার অফিসের লোকজন জানে, দাদা, এই দাদা জানে।
আপনি তখন কোথায় কাজ করেন?
তখন আমি ওই ফিনিশিং করি, 13 নম্বরে চাকরি করি, ওনার সাথেই চাকরি করি,
মেয়েটার সঙ্গে।
হ্যাঁ, মেয়েটার সঙ্গেই, ও ফোল্ডিং ম্যান, আমি প্যাকিং কাজ করি।
আচ্ছা, দুজনেই গার্মেন্টসে কাজ করেন, ওখানেই পরিচয় হয় মেয়েটার সঙ্গে।
একই সাথে।
কি নাম ছিল?
মেয়েটার নাম
বলতে চাচ্ছেন না?
না।
ওকে,
কিন্তু এর ভিতরে আমি একটা কথা ফেলে গেছি, আমি আমার বাবাকে জানাইছিলাম যে আমি একটা মেয়েকে পছন্দ করি, আমি ওরা দুজন মিলে চাকরি করলে কিছু করতে পারতাম। আমার বাবা বলছে দেখো যদি ভালো কিছু হয় তাহলে আমরা আসবো, এসে দেখবো, কিন্তু বাবা আসার আগে আমি নিজে বিয়ে করে ফেললাম।
আচ্ছা, এখানে একটা কথা, মানে পরিবার বিষয়টা জানতো যে আপনি সেকেন্ড টাইম বিয়ে করতে পারেন বা করবেন, তার মানে ফার্স্ট ওয়াইফ কে তো তখনও ডিভোর্স দেওয়া হয়নি?
না।
আচ্ছা, 6 মাস ধরে যে আপনি ওয়াইফের সঙ্গে যোগাযোগ করছেন না, ওই পক্ষের লোকজন তো আপনার বাড়ি চিনতো?
হ্যাঁ, আসতো
বাড়িতে, আসতো।
হ্যাঁ,
আসলে কি বলতো আপনার বাড়ি থেকে?
আপনার ছেলে পালিয়ে গেছে, টর্চারিং, মানে এভাবে আমার বাড়িতে টর্চারিং করতো।
টর্চারিং
বলতে মানে বলতো যে আপনার ছেলে পালিয়ে দিয়েছেন, ভাগায় দিয়েছেন, আমার মেয়েকে এভাবে ফেলে রাখছেন, মানে না আমরা কেস করবো, এটা করবো।
আপনা থেকে আসতো আপনাদের বাড়িতে? আপনার বাড়ি কোথায় ছিল?
আমাদের বাড়ি বনপাড়াতে ছিল।
বনপাড়া, নাটোর বনপাড়াতে?
জি।
ওই পাবনা থেকে নাটোরে যেত?
জি।
কে কে যেত আপনার বাড়িতে?
ওনার এলাকার নেতারা আসতো, আমার বোর শাশুড়ি আসতো, মা আসতো, মামার শাশুড়ি আসতো, এসে মামার শাশুড়ি তো মুখের ভাষা অন্যরকম।
তো উনি এসে বাড়িতে এ ধরনের কথা বলার পরে তো আপনার মনের মধ্যে একটা কিছুটা হলেও ভয় থাকা উচিত ছিল, কারণ যেহেতু আপনাকে বিয়ে করেছে কাগজ টাগজ করেই।
জি।
এবং এই কাগজ নিয়ে যদি পরবর্তীতে ওরা কোনো ধরনের মামলা করে আপনাকে খুঁজে বের করা খুব কঠিন কিছু হবে না, ওনার আপনার বাবাকে যদি অ্যারেস্ট করে।
জি।
লজিকে আসুন। ওকে।
জি।
এই অবস্থায়ও আপনি সেকেন্ড বিয়েটার কথা চিন্তা করছেন, এটা তো মানে দুঃসাহসের ব্যাপার, এবং সেখানে আপনার ফ্যামিলিও সাপোর্ট দিচ্ছে এক ধরনের সাপোর্ট, এটা কেন চিন্তা করলেন?
জি আসলে আমি সেটা বুঝতে পারিনি ওই সময়। আমি
প্রিয় শ্রোতা একটা জিনিস খেয়াল রাখতে হবে, ওর জীবনে যেটা ঘটেছে ও সেটাই এখানে বলতে এসছে, এবং কোনো জিনিস যদি হাইড করার চেষ্টা করে সেটা আমি রিভিল করবো আপনাদেরকে। বাট দারিদ্র অবস্থাটা এখানে অনেক বড় একটা ফ্যাক্ট, সুতরাং ওকে আপনারা আসামি কাঠগড়ায় দাঁড় করাবেন না, আপনারা বরং পুরো ঘটনাকে অ্যানালাইসিস করার চেষ্টা করেন নিজের জায়গাটা থেকে, প্লিজ। ওকে। কারণ প্রত্যেকটা অতিথি এখানে যিনি আসেন তিনি রেসপেক্টেবল, তিনি আমাদের জায়গা থেকে সম্মানের, তিনি যদি কোনো কারচুপি করতে চান, তিনি যদি কোনো বিষয় গোপন করে হিরো হতে চান, সেই সুযোগটা এখানে নেই। প্রিয় শ্রোতা ছোট্ট একটা বিরতি নেব এই পর্যায়ে, আপনারা শুনছেন সিক্রেটস, আমরা ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসছি, আশা করছি আমাদের সাথেই থাকবেন। Stay tuned. Secrets. Something beyond entertainment.
Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Sunday and Wednesday with me RJ Kibria only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment.
প্রিয় শ্রোতা আরো একবার স্বাগত জানাচ্ছি সিক্রেটসে, আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি আর জি কিবরিয়া আপনার সাথে রয়েছি। আমি কথা না বাড়িয়ে গেস্টের কাছে আবারও ফিরতে চাই। আপনি যেটা বলছিলেন যে আপনি সেকেন্ড বিয়েটা ফ্যামিলিকে না জানিয়ে আপনি করলেন, কত সালে করলেন?
মানে এটা আমার 10 সালে ছিল,
2010 সালের দিকে।
10 সালে? হ্যাঁ 10 সালে।
তো ওই ফ্যামিলির বাবা মাকেও জানে না, আপনার সেকেন্ড ওয়াইফও জানে না যে আপনার একটা ফার্স্ট বিয়ে ছিল মাত্র 6 মাস আগে?
এটা জানে না, কিন্তু পরবর্তীতে আমাদের সংসার ইয়া করার পরে উনি ওর মা বাবাকে জানায় যে আমি বিয়ে করছি, নিয়ে আমার সেকেন্ড বউ জানায় যে বিয়ে করছি। তো এইভাবে আমরা বাসা নিই, একটা দুজন মিলে বেতন পাই, বেতন পেয়ে বাসা নিই, বাসা নিয়ে ঘরে সংসারে যাবতীয় জিনিসপাতি আমরা কিনি যা লাগে সংসারে, নতুন সংসারে যা লাগে আমার সংসার করার অবস্থায়, একটা খাট কিনে আপনার থালা বাসন সবকিছু কিনে সংসার করছি দুজনে। এক মাসের মাথায় আমার বউ আমাকে বলে যে আমার মাথা ব্যথা ঘুরছে আর পেট ব্যথা করতেছে।
এক মাসের মাথায়?
হ্যাঁ। বললাম যে মনে হয় চলো ডাক্তারের কাছে, অন্য কোনো সমস্যা হতে পারে।
ফার্স্ট ওয়াইফের সঙ্গে তো আপনার এই ধরনের কোনো সম্পর্ক ছিল না?
না,
একেবারেই হয়নি।
না
মানে এত কাছাকাছি থাকার পরেও হয়নি?
হয়নি। আমি সত্য কথা বলছি, আমার সাথে হয়নি।
না হয়নি, ঠিক আছে, কিন্তু আপনার আমি মানে এই ইকুয়েশনটা কোনোভাবে মেলাতে পারছি না যে এই ওয়াইফটার সাথে আপনার মানে এই ধরনের সম্পর্ক হয়নি, আবার সেই ওয়াইফকে আপনি বাড়িতে নিয়ে গেলেন, আবার সেই ওয়াইফকে আপনি রেখে পালিয়ে আসলেন, মানে বিষয়গুলো না মিলছে না কোনো না কোনোভাবে।
না আমার সাথে
হয়নি। কেন
হয়নি? ও মানেনি, উনি আমাকে তার কাছে এটা
মানে আপনার জায়গা থেকে ট্রাই ছিল কিন্তু ওনার জায়গা থেকে সেটা পছন্দ হচ্ছে না। ওকে ফাইন, ঠিক আছে বলেন, তারপর
বলিনি।
ঠিক আছে, হতে পারে, কারণ ওদের বয়স যেহেতু অনেক অল্প, ওরা যেহেতু সেগুলো বোঝে না তেমন একটা, হয়তো বা সে কারণেই হয়েছে বা অন্য কোনো রিজন আছে, কিন্তু আমরা ফ্যাক্ট ফাইন্ডিংস এর জায়গাটা থেকে যেটা বুঝতে পারছি ও যেটা ভুল করেছে সেটাই এখানে বলছে। হ্যাঁ, তারপর
তাই হোক, আমি ওই
এক মাস পরে আপনাকে যেটা বললো,
হ্যাঁ তো ওকে নিয়ে আমি ডাক্তারের কাছে গেলাম, আপনার 10 নম্বর একটা হসপিটাল আছে, নাম দাম বলতে আমি অনেকদিন আগে কথা, তো ওখানে নিয়ে যে ওকে আমি চেক আপ করাই। চেক আপ করানোর পরে ডাক্তার আমাকে, মহিলা ডাক্তার এসে বলে যে আমাকে মিষ্টি খাওয়ান। কেন করছে? সুখবর আছে আমার বাচ্চা, এটা বললো যে আপনার বাচ্চা, আমি বাচ্চার বয়স দেখলাম না, কাগজ দিল আমাকে, আমি কথা বলার জন্য ওকে, ওনাকে আমি 1000 টাকা দিলাম খুশি হয়ে, যে টাকা নেন, যে কথা বললো খুশি হইলাম
আমরা বউয়ের সামনেই।
হ্যাঁ
আচ্ছা,
এ কথা বললো, কিন্তু কাগজটা নিয়ে আমি আমি তো কিছু হলেও পড়ালেখা জানি, পঞ্চম শ্রেণী পড়লে আমি কিছু বুঝি, আমি অনেকে দেখালাম, বলছে আমি বললাম দেখেন তো বাচ্চার বয়স কত, বাচ্চার বয়স 3 মাস 15 দিন।
আচ্ছা,
বয়সই 1 মাস?
1 মাস।
আমি এই কথা আমার
কাগজ দেখার আগ পর্যন্ত আপনার মনের মধ্যে কোনো সন্দেহ ছিল না?
না।
ওকে।
আমার বউকে আমি বললাম এটা মনে ভুল হয়েছে, আমি ডাক্তারকে আবার দেখে নিয়েছি। আমি আবার গেলাম, যা বললাম যে আমার বিয়ের ভালোকে দেখেন তো এরা বলেছে নাকি
এই তিন মাসে কোনো ব্যাপার সেবার আছে?
হ্যাঁ বলছেন না, সঠিক আছে। তিন মাস পনেরো দিন আপনার বাচ্চার বয়স দিয়ে কথা আমাকে বলে নাই। তিন মাস পনেরো দিন শুনি আমি, খুব খারাপ অবস্থা, এটা বলার মতো না। আমি ওকে নিয়ে বাসায় আসলাম, মারলাম না, কিছুই বললাম না, বাসায় আসলাম।
আপনি কি তখনও ওকে জানান নাই বিষয়টা?
না।
আচ্ছা,
বাসায় এসি রাত্রে ঘুমানোর সময় দশটা, আমার ঘুম নেই, আমার মাথা ঠিক নেই ঘুমানোর সময়। এমনি যখন আমি ওর সাথে আমার বাসর হয় তখনই আমি কিছু বুঝতে পারছিলাম।
কিভাবে বুঝবেন? তার মানে আপনাদের আগে থেকে অভিজ্ঞতা ছিল?
না 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 না, আমার বন্ধু বান্ধব তো আছে, তাদের কাছে আমি এগুলো তো মানে ওই অবস্থায় জানা যায়, শোনা যায় বন্ধু বান্ধবের কাছে কেমন কি, কিন্তু যেগুলো শুনছিলাম সেমন কোনো কিছু মিলে না। আমি এগুলো কাউকে শেয়ার করিনি, আমি মিথ্যা কথা বলছি না, যেটা আমার হয়েছে সেটা বলতেছি। তো ওকে নিয়ে আমি রাত্রে শোবার সময় ওরে বললাম যে তোমার সাথে আমার বিয়ে এক মাস, তোমার বাচ্চার বয়স তিন মাস কোনো দিন, কীভাবে বলো তো? সেটা ভুলটুল হতে পারে, না বলেনি, সত্যি করে বলো, আমি কিছু বলবো না, তুমি যেটাই করো আমাকে বলো, আমি গালে হাত দিয়ে হোক, চোল টোল এইভাবে ধরে আদর করে বলছি, বলো মানে বলো, যেটা তোমার যেমন কোনো সমস্যা হোক আমি তোমার কিচ্ছু বলবো না, তুমি বলো না। ও আমাকে জোরে ধরে কান্দি ফেলে বলে, অনেকক্ষণ পর জোরে ধরে কান্দি বলে যে আমার সম্পর্ক আছে ওর সাথে, কে সে? কয় আমার এই দাদা। আমি কোনো দাদার না, বউ ছেলে আছে, তুমি না ওর ছোট বোন হিসেবে যাও। কষে ওর সাথে আমার একদিন আমি গেছিলাম, আমার একদিন ওর ঘরে শুয়েছিলাম, ও আমার সাথে এমন কিছু করছে, আমার শুনি ভাই, আমি আর মানুষ নাই, আমি খুব কষ্টের মধ্যে আমি একটা মেয়েকে পছন্দ করে বিয়ে করলাম, যে সংসার করবো, তারপরে অবস্থা বললো যে শারীরিক সম্পর্ক। আমি আরো বললাম যে না সংসার নেই, ব্যাপার না, ও যা হয়েছে তো আমি তোমাকে বিয়ে করছি, আমি তোমাকে রাখবো, সমস্যা নেই। তো কি হয়েছে, একটা ছেলের সাথে মিশে, ব্যাপার না, বাচ্চাটা বিয়ে করে দেবো। আমি বলো তো তোমার সাথে কয়দিন আর আর কিছুদিন হয়েছে, বলো বলো, সমস্যা নেই, বলতে চাচ্ছে না, হ্যাঁ আমার সাথে আরো কিছু ভাই, আমি আর মানুষ নেই, মানে আমি কাঁদবো না আসবো না কি করবো বলতে পারছি না। তারপর আমার শ্বশুর কিছুদিন পর আসলো,
মানে এটা আপনার শ্বশুর বলতে, শ্বশুর জানলো কিভাবে?
আমার শ্বশুর জানানো হয়েছে বিয়ের কিছুদিন পর। শ্বশুর আসলো বেড়াইতে, আমি শ্বশুরে কিছু বলিনি, আমি তো এমনি কষ্টে আছি, এইভাবে আমি ওর সাথে মারামারি করিনি।
ততদিনে কি বাচ্চাটাকে অ্যাবর্ট করা হয়?
না, এখনো করা হয়নি,
তখনও করা হয়নি। আচ্ছা,
তারপরে উনি আসলো, আসার পর আমাদের একটা দুটা বালিশ আর একটা আপনার ল্যাপ কিনে দিয়ে গেল দোকান থেকে, যে আমাকে দাওয়াত করলে তোমরা আমার এখানে আসো। তখন আমার বাড়িতে আমি না নিয়ে ওকে নিয়ে ওখানে গেলাম বেড়াইতে, প্রথম শ্বশুর বাড়ি গেলাম, যাওয়ার পর দেখলাম অবস্থা ভালো না ওদের, বেশ একটা একটা বংশ আছে, পরিস্থিতি ভালো। গেলাম, যাওয়ার পরে আমার সম্মান ভালোই করলো, আমি বিষয়টা আমার শ্বশুরে ভেঙে চুরি বললাম, না তার আগে ওকে নিয়ে যাওয়ার আগে আমার শ্বশুরে সাথে ডেকে নিয়ে বললাম যে আব্বা এই বিষয় আপনার মেয়েতে এমন এমন একটা সমস্যা আছে। আমি আমার শ্বশুর মাথা হাত দিয়ে বলে দেখো ওনার যে দাদা বলে সে তো আমার সাথে কথা বলতো, বোন হিসাবে সে আমার সাথে কথা বলতো, ওনার ফোন দিয়ে আমি কথা বলতাম আমার মেয়ের সাথে।
শ্বশুরকে বিষয়টা জানাবেন?
হ্যাঁ।
কেন জানালেন?
জানালাম যে আমার, আমি আর থাকতে পারছি না, বললাম যে আপনি মেয়ে এমন একটা কাজ করছে ওই ছেলের সাথে, মানে আমার শ্বশুর ওনার রেফারেন্সে ওখানে কথা বলতেন ফোনে, মানে ওই যে দাদা বলতো যাক তার সাথে কথা বলতেন।
বিগ মিস্টেক, এখানে একটু ইন্টারাপ্ট করি প্রিয় শ্রোতা, সংসার জীবনের কোনো বিষয় আপনি আপনার শ্বশুরকে আগে আপনার কাছ থেকে একটু জিনিস জানতে চাই, আপনার শ্বশুরকে জানিয়ে আপনি কি ফায়দা নিতে চাচ্ছিলেন, মানে কি চাচ্ছিলেন?
যা বাইরা ক্লিয়ার করে দিবেন, ক্লিয়ার করা লাগবে, আমি এটা ক্লিয়ার করবো, আমি আপনার মেয়েকে ছাড়বো না, আপনার মেয়েকে নিয়ে আমি সংসার করবো, কিন্তু এটা ক্লিয়ার করে দিতে হবে, আমি এই বাচ্চা
মানে অ্যাবর্শনটা করতে চান?
হ্যাঁ।
আপনি ওনাকে জানিয়ে কেন ক্লিয়ার করতে হবে?
আমি তো অতটা বুঝি না, আমি ওনাকে বললাম আমাকে এটা করে দেবেন, সে বললো তো ঠিক আছে তুমি আমার বাড়িতে আসো আমি একটা ব্যবস্থা করবো।
ও আচ্ছা ঠিক আছে, সেই জায়গাটা থেকে হয়তো বা ঠিক আছে, বাট কি বলবো আমি, এটা মানে রেডিও অ্যাঙ্গেল থেকে তো আসলে রেডিও যেহেতু গল্পটা সবাই শুনছে, সুতরাং সামাজিকতার জায়গাটাই তো বড় করে দেখা উচিত। একটা হচ্ছে যে ক্ষুদ্র পরিসরে যদি আমি এই বিষয়টা দেখি তাহলে হয়তো বাচ্চাটা অ্যাবর্শন করাটা ওর মানসিক শান্তি কিংবা সারা জীবনের জন্যই হয়তো একটা বেটার সমাধান, হয়তো, আমি বলছি বারবার হয়তো। কিন্তু যদি সামাজিক প্রেক্ষাপটে জায়গা থেকে আমি গল্পটা দেখি, কারণ আমি জানি যে লাখ লাখ মানুষ শুনছে, তাহলে তো এই জায়গাটাকে আমি ইন্সপায়ার করতে পারি না, কারণ এটা তো একটা হত্যা। প্রথম কথা হচ্ছে এটা হত্যা, মানুষ হত্যাটাকে আমি ইন্সপায়ার করতে পারি না, অফকোর্স না। আর তারও পিছনে যদি আমি যাই তাহলে একটা ইলিগ্যাল সম্পর্ক নিয়ে আমাকে বলতে হয় যে একটা ইলিগ্যাল সম্পর্কে কত বড় বিপদ ডেকে নিয়ে আসতে পারে, এটা একটা বিষয়। তো সব কিছু মিলিয়ে আসলে এখানে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলার সুযোগ আছে, কিন্তু ও যেটা করেছে সেই বিষয়টা এখানে উপস্থাপন করছে। বিষয়ে আমি জানি যে ম্যাক্সিমাম সময় আপনারা যে কাজটা করছেন এখন সবাই যেভাবে ভাবছেন গল্পটাকে, একটা হচ্ছে ওর জীবনে ও অপরাধ করে ফেলেছে, ওর ফার্স্ট ওয়াইফের সাথে ও ইনজাস্টিস করেছে যে কারণে ওর সেকেন্ড ওয়াইফটা এরকম হয়েছে, আপনারা সবাই এভাবে ভাবছেন। ঘটনাকে এভাবে না ভেবে, এভাবে ভাবার অবশ্যই সুযোগ আছে, কিন্তু না ভেবে আপনারা বরং ঘটনার বিন্যাসের দিকে থাকুন যে ঘটনাগুলো কোথায় থেকে কোথায় যাচ্ছে, কোথায় থেকে কোথায় যাচ্ছে, কারণ এখানে অনেকগুলো ছোট ছোট ভুল জড়িত এবং এই ছোট ছোট ভুল জীবনটাকে কোথায় নিয়ে যায় সেটাই দেখার বিষয়। বলেন তারপর।
হ্যাঁ, তারপরে আমি শ্বশুরবাড়িতে গেলাম, নিয়ে তো ওখানে একটা সরকারি হাসপাতাল আছে, আমার এক খালার শাশুড়ি উনি সাথে করে নিয়ে গেল, নিয়ে অনেক মানে বয়স বেশি হয়ে গেছে তো সমস্যা হচ্ছিল অনেকভাবে, মানে কেউ রাজি হচ্ছিল না। এক হসপিটাল সরকারি হসপিটালে ওনাকে বললাম, টাকা পয়সা নিয়ে আমার সিগনেচার নিল, আমার সিগনেচার নিয়ে বললো যে ঠিক আছে। আমি তো আর বলিনি এটা অন্যের ডাক্তারে বলছেন, এটা আমারই বলছি আমি যে আমারই, আপনি এটা সমাধান করে দেন। তারপর ওনারা সমাধান করে, অনেক অসুস্থ হয় আমার বাবু, রাত্রে কান্নাকাটি করে,
মানে অবসান করেন।
হ্যাঁ, করা হয়,
এটা ডাক্তারের কাছে করা হয় না, কার কাছে করা হয়?
ডাক্তারের কাছে করা হয়।
এটা কি ডাক্তার ছিল?
ডাক্তার নিজেই করে,
ডাক্তার আমার জানা মতে ডাক্তার এই ধরনের কাজ করা করাটা
উনি নিজেই করে এবং টাকা অনেক একটু বেশি নেয় আমাদের কাছে।
উনি কি মানে সার্টিফিকেট ধারী ডাক্তার ছিল, এমবিবিএস ডাক্তার ছিল?
আপনি যে সরকারি ডাক্তার, সরকারি হাসপাতালের ডাক্তার।
আচ্ছা, তারপর?
তারপরে ওখান থেকে ওনাকে বাসায় নিয়ে আসি, অনেক আমার ওর শারীরিক অবস্থা খুব খারাপ হয়, রাত্রে স্বপ্নের মতো দেখে, বলে আমার বাচ্চা এসে, আমার বাচ্চা এমনভাবে আহাজারি করে। আমার একটু রাগ হয় যে অন্যের বাচ্চা, আমি ওর স্বামী আর অন্যের বাচ্চা নিয়ে আহাজারি করে, যেটা আমার বাচ্চা, আমার বাচ্চা, আমার বাচ্চা, এমন আমার খুব কষ্ট লাগে।
আপনি এই ফিল্ড তো কোনোদিনও বুঝতে পারবেন না, আপনার যেটা হয়েছে সেটা সত্যি, সেটা যেরকম সত্য ওর জীবনে যেটা হয়েছে সেটাও সত্য।
হ্যাঁ, তারপর আমি খুব ইয়া করি তো ওকে নিয়েই।
আচ্ছা, কয়দিনের প্রেমে মেয়েটাকে বিয়ে করেছিলেন আপনি, কয়দিনের সম্পর্কে?
এই মোটামুটি ছয় মাস।
ছয় মাস, এই ছয় মাসের মধ্যে মূল বিষয়টা কি ছিল, যে অর্থনৈতিক ভাবে যে কোনো ভাবে
আমি ওখানে
প্রেম বলতে যেটা বোঝায় ওইটা ওইভাবে ছিল না, ছিল কি
অর্থনৈতিক ভাবে যে ও চাকরি করবে, আমারটা গোসাবো, আমারটা গোসালে ওরটা, এইভাবে দুজন মিলে আমরা একজনের একটা খাবার গ্রন্থা জোগাবো, এরকম
সিদ্ধান্ত ও রাজি ছিল।
হ্যাঁ, রাজি ছিল।
আচ্ছা, তারপর?
তারপরে ওখানে গেলাম, ওখান থেকে ও সুস্থ হলো, তারপর ঢাকাতে আসলাম আবার।
ওর বাড়ি কোথায় ছিল?
ওর বাড়ি খুলনা।
খুলনা ছিল, তারপর?
ওখান থেকে ওরে নিয়ে আবার ঢাকাতে আসলাম, কিন্তু ওর যে আগে যে দাদার সাথে সম্পর্ক, দাদা আমার বাসায় আসতো, কিন্তু দাদা এখন বলিনি যে তার সাথে এরকম কিছু আছে, আমি রাগারাই করতেছি না, মান সম্মানে করে আমি চুপচাপ আছি। সে বাসা নিয়েছি, সে দাদা এসে আমার বাসায় বেড়াতে আইছে, আমি ওনার উনি আমার রুমে বসেছি, আমি বুঝতে দিই নাই, আমি কলা রুটি কিনতে গেছি, বাসার নাস্তা দেবো, তাকে সম্মান দিচ্ছি, এখনো সম্মান দিয়ে যাচ্ছি তাকে। আমি
মানে ওই দাদা,
ওই দাদা ওনার বউ আমাকে আমার দাদি বলে, ওরাও আসে আমার বাসায়, আইসি বেড়াতে,
পাশাপাশি থাকে,
এই তো দূরে থাকে।
আচ্ছা,
তো ওই দিক দিয়ে অফিসের লাইন।
আচ্ছা,
সাথে আমি বাসা নিচ্ছি।
এটা কি ঢাকাতে?
হ্যাঁ, এটা 13 নম্বর, এই 13 নম্বর,
মিরপুর 13 নম্বর।
জি।
তারপর?
তারপরে আমি ওকে ওই দাদা আসলে বেড়াইতে আমি রুমে বসাতে আমি বাইরে গেছি নাস্তা আনতে, এর ভেতর কি হয়েছে না সেটা পরের কথা। তো আমি এসে দেখি যে রান্নাঘরে দাঁড়ায় আছে, মন খারাপ করি, আমি কি ব্যাপার, তুমি রান্নাঘরে দাঁড়াইছো, নাস্তা দাও, বসে তুমি দাও। তারপর আমি ব্যাটারি করে দিলাম, মনে হয় এখানে কিছু বুঝতে দেওয়ার দরকার নেই, থাক এভাবে থাক, এভাবে বাদ দিলাম। ওর কাছে ফোন ছিল, আমি যখন অফিসে থাকি ও সময় বাসায় আসে, পরে যায়, মানে ওর একটু খুব সার ছিল, ফোনে কথা হয় ওর সাথে, আমার মানে লোক আমাকে বাদ দিয়ে কথা হয় ফোনে, আমার সাথে ভালোই ইয়ে করে আমার বউ, কিন্তু ওর সাথে গোপনে গোপনে কথা বলে,
ওই দাদার সাথে,
দাদার সাথে কথা হয়। তো এইভাবে নাম্বার চেক করে দেখি যে ওই নাম্বার, আমি বলছি এই নাম্বারে কোনোদিন কথা বলবে না, গোপনে বলি তো আমি, তুমি এমন কিছু করার পর তুমি কিজন সম্পর্ক রাখছো, আমি কোনো এখান থেকে বাঁচতে হলে আমার এখান থেকে সত্য হবে।
আপনি চিন্তা করলেন?
হ্যাঁ, আমার এখান থেকে সত্যি এখানে আমি অনেক দূরে যাবো, আমি ভালোভাবে অন্য জায়গায় চাকরি করবো, এখানে থাকবো না, অবশ্য এই জ্বালাদার থেকে আমি বাঁচতে পারবো। তো ওর এক খালা থাকে আপনার গাজীপুরে, আমাকে বললো চলো ওখান থেকে বেড়াতে নিয়ে যাই, তো ওখানে বেড়াতে গেলো, আমি দেখলাম না এলাকাটা ভালোই, তো আমি এখানে থাকবো, চাকরি করবো এখানে, তো বাড়িতে এখানে এসে সব জিনিসপাতি নিয়ে আমরা গাজীপুরে চলে যাই। গাজীপুরে যাওয়ার পরে ওখানে আমি চাকরি নিই, দুজন দুই ইয়ার, ও নেই গাজীপুর ভিলেজারে কাজ করে, আমি জ্যাকেটে কাজ করি, তো ওখানে ডিউটি চলছে ভালোই, দুজন সংসার করতেছি, খুব ভালোভাবে চলতেছে আমরা দুজনে, কিন্তু এর মাঝখানে ফোনে ফোনে ইনি ফোন দেয়, আমি অনেক বলি যে ফোন দেয় তুমি কথা বল শুনো না, কি জন্য মারি ধরি, বুঝলে, আমি ওর গায়ে হাতও দিই, চরতর মারি,
হাত তোলা শুরু করলো,
হ্যাঁ হাতও দিই, তুমি কি জানো কথা বলো।
প্রথম স্ত্রী আপনার সঙ্গে যোগাযোগ করে না এই সময়টাতে?
দুই একদিন ফোন দিছিল, আমি বলছি যে তুমি আমাকে বলে দাও, ওইভাবেই আর ফোন টোন দেয় না।
তখন কি আপনি ওকে জানান যে আমি বিয়ে করে ফেলেছি আরেকটা বার এরকম?
না না না,
তখনও জানান
না, জানেন না। আচ্ছা, এটা এটা সামনে এর মূল কাহিনী আসবে আরো।
জি, কারো ওকে, আমরা এখান থেকে বিরতিতে যাব প্রিয় শ্রোতা, ছোট্ট একটা ব্রেক। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি আরজে কিবলি আপনার সঙ্গে রয়েছি।
সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। লাভ,
hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality. Something beyond entertainment. Welcome, welcome to my state of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment.
স্বাগত আরো একবার শুনছেন ঢাকা এফএম 90.4। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান প্লিজ আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। হ্যাঁ, যেখানটায় আমরা ছিলাম,
তো ওখানে এসো না। আমার বাবা মা বললাম যে আমরা তো গাজীপুরে আছি, তুমি বেড়াতে যাও। বাবা মাকে জানাইনি যে আমার এখানে আমার বোর যে একটা বাচ্চা ফেলাই দিছি, বাইরে কিছু হয়েছে, এগুলো আমি কিছুই বলি না আর বাপমা, যে মেয়ে ভালো তুমি দেখো। আমার বাবা মা সে মেয়েকে পছন্দ করে, লম্বা সরে দেখে পছন্দ করে। আমার মেয়ে এসকল গাজীপুর আসার পর আমার ওর পেটে আমার মেয়ে, আমার যে মেয়েটা হয়েছে 6 বছর বয়স, আমার মেয়ে এসে হয়েছে তারপরে মেয়ে আসার পেটে। আমার বাবা মা দেখে পছন্দ করে, বৌমা যে বলছে ঠিক আছে তোমরা বাড়িতে চলে আসো, ঢাকা শহরে থাকার দরকার নেই, বাড়িতে চলে আসো, আসি বাড়িতে কিছু করে খাও। 10,000 টাকা ছিল আমার, বুঝছেন, জমানি 10,000 টাকা ছিল, যে 10,000 টাকার বাজারে যে কিছু একটা করে খাবো আমি সেই সময়। তো ওখানে বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পর আমার বউ কিন্তু ছাড়া হয় না, আগের বউ, ওরা অমনই থাকে। যখনই বাড়িতে আমি যাই, ওই পক্ষ জানতে পারে যে আমি আইসি, তখন ওরা দৌড়ি। আমার বউ তখন বাথরুমে তো বসে আছে, ঠিক আছে, বাথরুমে আছে এক কথায়। তো আমার ওই বউ আইসি রুমের, আমার বউ তো জানে না বিয়ে করছে আর একটা, ওই বউ মা এবং নেতা খাতা আরো কেউ আইসি আইসি বাড়িতে। আমার বউ যায়, আমার আগের বউ ওর রুমে যা চেয়ার এনে দিচ্ছে বসার জন্য, সবার মা সবাই আছে। আমার বউ বের হয়েছে, এই মেয়েটা কে, সে যে আইসে অল্প বয়সেরই কে, মেয়েটার দিকে আসল জায়গায় গেছে। এখানে তো দুটা ছেলে, আমার ভাসুর আমার স্বামী, আমাদের যে ননদ এসে তো কেউ নাই, এই মেয়েটা কে, মা বলতেছে, মা বলছে এটা আমার বউ, আমার আলামিনের বউ, আমার বউর মাথা ঠিক নেই।
আপনার সেকেন্ড ওয়াইফ, সে তখনও জানতো না যে আপনার,
আমি বিয়ে করছি না, ও তখন বাথরুমে ছিল, ও জানে আমি একাই। আমার বাবা বলছিল যে আমি এটা সমাধান করতেছি লোকজনের মাধ্যমে, তুমি এটা চিন্তা করার দরকার নেই
এবং এটা তোমাকে জানানোর দরকার নাই।
না, আমরা অন্যভাবে সমাধান করতেছি, লোকজন দিয়ে সমাধান করবো, তোমরা থাকবো, এইভাবেই আসি। যখন দেখলাম দূর আসতে, আমি ভাব পাইলাম যে আসতেছি, আমি এক দৌড় মারি, ওখানে তো কলেজ আছে, কলেজের ছাদে উঠলাম, ওখানে আমি লুকায় লুকায় দেখতেছি যে কি হচ্ছে আমার বাড়িতে। দেখলাম আমি আগের বউটাকে দেখতে পাইনি, যাই হোক আমি এক নজরও দেখতে পাইনি, বউ ছিল। পর আমার এই বউয়ের মুখ থেকে আমি শুনছি, পর ওরা খুব সাটাসাটি করলো, করার পরে চলে গেল। কিছুদিন পরে ওনার সাথে 30,000 টাকা দিতে মীমাংসা হয়।
আপনার সেকেন্ড ওয়াইফ কি করছিল সেটাকে আপনি আমাকে বলেন। এই ঘটনার পর
থেকে কান্না করছিল রুমের ভিতরে যা বসছে, কারোর কোনো ধারা পায়নি, ও বের হয়ে রুমে যা কান্না করতে লাগছিল যে আমার স্বামীর আগে যে বিয়ে সে আমাকে বলেনি। তখন আমি সেরকম বাইরে থেকে সবাই চলে গেল, আমি বাড়ি থেকে ঢুকলাম রুমে গেলাম, আর বৌদি কান্দে, আমি গায়ে হাত দিয়ে বলছি, কান্দনেরা কম হাত থেকে মারে, বলে যে তুমি এটা করছো আমাকে বলো নাই, বলছে এটা বলিনি তুমি যে আমার সাথে এ করতে না। তো মেলা রকম মনের সাথে কথাবার্তা একটা মিলমিশ হয়। তখন আমার বাবা কিছুদিন পরে ওই বউটাকে একটা সারাসারি হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়, আমার সারা হয়ে যায়, 30,000 টাকা দিয়ে মীমাংসা হয়ে যায়। মীমাংসা হওয়ার পর এই বউ নিয়ে সংসার করছি, করতে করতে আপনার বাচ্চা বেটে আসে, 6-7 মাসের যখন বাচ্চার বয়স হয় তখন ও আমার ওর বাপের বাড়ি থেকে আমার বাড়িতে লোক আসে বেড়াইতে, দেখতে এসে বাচ্চা নেওয়ার উদ্দেশ্যে দেখতে এসে ওনারা নিয়ে যায়, মেয়েকে নিয়ে চলে যায়। তখন আমার 10,000 টাকা ছিল ঢাকা থেকে, যে 10,000 কামাই করে নিয়ে গেছিলাম না, এই 10,000 টাকা আমি আমার কাছে ছিল। আমার বড় ভাই হাত ছিদ্র, ছোটকালে বলছিলাম যে হাত ছিদ্র আমার একটা বড় ভাই আছে, উনি বাজার থেকে কার থেকে সুদের উপরে 10,000 টাকা নিয়েছে কি ব্যবসা ট্যাবসা করে এই জন্যে, কিন্তু টাকাটা ব্যবসা করতে লস খাইছে। আমি ছোট ভাই, ভাইয়ের কষ্ট দেখে আমি 10,000 টাকা, আমার বাবা টাকা দিবে না, টাকা কোথায় থেকে টাকা দিবি, 10,000 টাকা ছিল, 10,000 টাকা দিয়ে আমি লোকের হাত ধরে পা ধরে মারছে, ভাই আমার ভাইকে আপনি কিছু বলেন না, এই টাকাটা নেন, আমি নিঃস্ব হয়ে গেলাম, 10,000 টাকা আমার ভরসা, আমি নিঃস্ব। ভাইয়ের দোকান আছে, একটা পানের দোকান আর আপনার সিগারেট টিকেট এগুলি বেচত, তো ওখানেই আমি একটা ডিম সিদ্ধ করি, কয়েকদিন ওখানে বেচতাম, বউ তো নিয়ে গেছে, এখন আমি যা বেশি আর কেউ দেখার নেই। তো বেচা কিনা করতে 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 আমার মেয়েটা হয়ে গেল, টাকা নাই, খুব কষ্টের অবস্থা। মেয়ে হওয়ার আগে আমার ঈশ্বর দিয়ে ইপিজেটে আমার আবার একটা চাকরি হলো, ইপিজেটে সিভি ফেলাই দিয়েছিলাম, ওই যে ইপিজেটে আমার বিয়ে হয় না, ওই ইপিজেটে আমি নতুন করে অনেকগুলো কোম্পানি হয়ে যায়, তো ওখানে একটা সিভি ড্রপ করেছিলাম, তার ভিতরে আমার চাকরি হয়। চাকরি হওয়ার পরে আমার ওরা তো ব্যস্ত হতেই গেছে, আমি বসে বলে এক মাস পরে কিছু টাকা ধার নি, 2500 টাকা। তো নতুন বাচ্চা কাছ হলে পান সুপারি মাছ এগুলো কিনা লাগে, আমার বাড়ি থেকে কেউ যায়নি, আমার বাবা মা কেউ যায়নি, কি জন্য যায় নাই আমি জানি না, আমার বাড়ি থেকেও যায় নাই, টাকা খরচ হবে এই জন্য যায় নাকি এগুলো যায় নাই। তারপর আমি 2500 টাকা যুগে আমি নিজেই আমার বাচ্চাকে দেখতে গেলাম, কেউ দেখতে যায়নি। যাওয়ার পর শাড়ি কিনা লাগবে, আমি কি হবে শাড়ি কিনা, এত টাকা শাড়ি, আমি 200 টাকা করে শাড়ি এখন সবক দিতে হয় বলছি, 7টা শাড়ি আমি 1400 টাকা দিই, পুরান পুরান মানে ভালো না, কাপড় ভালো না, কিনলাম এখন ওই কিনা লাগবে, আমার উপায় নেই। মিষ্টি টিষ্টি নিয়ে গেলাম, যাওয়ার পরে বাস থেকে আমার মেয়েকে দেখলাম, ছোট একটা মেয়ে, আমার একবার মেয়ে দেখে আমি আসলাম। ওনারাও নিন্দা করছে যে কাপড় সুপুর দিচ্ছে, কিছু বলে না মুখের পর, তখন মনে কোনো খারাপ লাগিস তাদের ভিতরে। দিয়ে আমি বাড়িতে আসি, তারপর ওকে আমার কিছুদিন পর আমার বাড়িতে কেউ আনতে যায়নি, দেখতে যায় আনতেও যায়নি। পরে আমি আবার ওরা কানতে গেলাম, এনে বাড়িতে রাখলাম, বাড়িতে আমার মা আমার বাচ্চার কাছে কাপড় চুপড় ধরে না, যে নাতির একটা কাপড় চুপড় ধরে আছে না, কিন্তু মিল নেই আমার মার সাথে, মিল হচ্ছে না মার সাথে, একটা রেশারেশি অন্যরকম রেশারেশি চলছে, আমার বউয়ের কার্যকলাপ ওনার পছন্দ হচ্ছে না, আর আমি তো আমার মা খুব ভালোবাসি, আমার মা কিছু করলে আমার সহ্য হচ্ছে না। মা বললাম, মা এটা বাদ দাও, আমি ওখানে সত্যি বিদেশে যেহেতু আমি চাকরি করতেছি, ওকে ওখানে নিয়ে যাই, তুমিও ভালো থাকো ও ভালো থাক, দুইজনে ভালো, মাঝে মাঝে তোমার কাছে দেখা যাবো। তো ওকে নিয়ে আমি সত্যি বিদেশে চলে গেলাম বাড়ির ভালোর জন্য, নিজে ওখানে যে চাকরি করছি, রুম ভাড়া নিয়ে থাকলাম চাকরি করতে করতে। কিছুদিন পর মা বাবা বললো, তুমি বাড়িতে আসো, আবার আমাকে নিয়ে আসলো বাড়িতে, আমি আবার আসলাম। আসার পরে আবার এই সেম কিছুদিন ভালো, আবার মার সাথে ধর গেল, আমি সারাদিন ওই বাড়িতে ডিউটি করতাম, 1000 টাকা গাড়ি ভাড়া দিতাম, বাড়ির থেকে অফিস যেতাম, আমাকে অফিসে আবার নিয়ে আসতো সেন্ট করে অনেকগুলো লোক যেত এলাকার থেকে। তখন আমি সকাল 6টায় বের হতাম, রাত 10টার দিকে বাইরে ঢুকতাম অফিস থেকে, আসতে আসতে 1 ঘন্টা লাগতো আমার। বাইরে ঢুকে দেখি যে আমার মার রুমে আগে ঢুকতাম, আমার মার মন খুব খারাপ, দেখা যাচ্ছে কান্না করতেছে, কি হয়েছে কান্দিস ওকে? আমি বুঝতে পারলাম যে বাইরে একটা অশান্তি, সারাদিন কাজ করার পাশে দেখি যে একটা অশান্তি। তখন আমার রুমে যায় দেখি যে আমার বউ অন্য দেখায় শুয়ে আছে, মন বেজার, কি ব্যাপার কি হয়েছে, ধরা লাগেছে, কার পক্ষে যাবো, কোনো কিছু করে না। আমার বউ বললো, তোমাকে আমি কোনো বকাবকি করবো, তুমি কিছু মনে করো না। তা আমি ওই মাকে শোনা শুনে বলে বকাবকি করলাম, করে সমাধানের ভিতর দিই, মাল মনটা ভালো রেখে আমি রাখলাম। এইভাবে বেশ কিছুদিন চলতে থাকে, কতদিন আর করা যায়, সারাদিন অফিস করে এসে দেখি কিছুদিন পর পরে ঝগড়া লাগে,
ঝগড়া। হ্যাঁ,
এই অশান্তিতে আমি বললাম না আর সহ্য করা যায় না, আমি ওকলি আবার আমি সর্দি গেলাম। এই সর্দি যাওয়ার পর ও আমাকে, আমার বউ আমাকে বললো, তো অসচেতন আমি না বুঝি কম, একজন তো বুঝ থাকা উচিত। সে আমাকে বললো যে একটা টেলিভিশন কিনে, আমার 6500 বেতন হলো, বললো একটা টেলিভিশন কিনে, একা বাসায় থাকি বাচ্চা নিয়ে, একটা টিভি কিনো, বাসায় বসে সময় কাটাবো। আচ্ছা ঠিক আছে। প্রথম তখন ওকে নিয়ে আমি একটা ঈশ্বর দিতে যাই, একটা কিস্তির উপর টিভি নিয়ে এসে কিছু টাকা জমা দিই, টিভিটা নিয়ে এসে রাখি ওইটা। আমার ওই কিস্তিতে খুব কষ্ট হয়, এমনিতে বাসা ভাড়া, তারপরে খাওয়ার, এক মাসে খাওয়া দাওয়ার আইটেমও ভালো আমি কিছু বলতে পারছি না, চলছে এভাবে। তারপরে টিভির কিস্তি যেদিন লাস্ট ডেট শেষ, আমি দিতে গেছি টিভির কিস্তি দিতে শেষ, সেদিন আমার বউ আমার সাথে গেছে, বলছে দেখো একটা টিভি কেনা যেতে হয়েছে, ঘরটা সাজাই, একটা ফ্রিজ কিনি, আমাকে বলছে। আমি ওর কথা শুনে কোন চলো দেখি, না টাকা পয়সা না কেনার দরকার নেই, বলছে না চলো দেয় দেখি, কেনার দরকার দেখে যায়।
আচ্ছা,
500 টাকা ছিল আমার কাছে। তো মায়ন শোরুমে ঢোকার পর, মায়ন শোরুমে আমার মেয়ে থাকলে আবার ওই শোরুম গুলো আবার ইয়া করে, বুঝছেন, ফ্যামিলি থাকলে ওরা দিতে চায়, আগ্রহ দেয়। তো গেলাম আমি, পাশে যত টিভি নিয়েছিলাম ওই টিভিওয়ালা পরিচিত, ওই সত্ত্বে ওরা হচ্ছে আমাকে দিতে যাচ্ছে, গিয়ে কোথায় টাকা লাগবে না, আপনি নিয়ে যান 500 টাকা দিয়ে যান, শুধু 500 টাকা দিয়ে যান, ফ্রিজ নিয়ে যান। কোনো এটা কয় টাকা দাম, 42,500, না 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 এত টাকা দিয়ে আমি আর বললেন না, ও তো ভালো আছে, এটা না থাক, এত টাকা জো লিলে এটা 500 টাকা দিয়ে রিক্সালা তুলে দিল, 42,500 টাকা, এটা কিস্তির উপর মাসে মাসে 4000 টাকা দিতে হবে, বেতন প্রায় 4500 টাকা, মাসে 4000 টাকা কিস্তি, 2500 টাকা খাওয়া। তো বলছে বাসার দুটা লোক খাওয়াবো, আমরা রান্না করে খাওয়াবো, ওই দুজন লোক খাওয়ালে আমার বাসা ভাড়া হয়ে যাবে, একটা চলা যাবে, ঠিক আছে না লিয়াবো, খাওয়া খরচ ওরমই চলছে, কোনো উন্নতি নাই। 30 টাকা কিনছে, 1 কেজি গোস্ত রাখার দরকার নেই, মানুষের জিনিসই রাখা হয়, নিজের জিনিস তো রাখ, কী কিনবো, টাকা থাকে না, 30 ভর তো জিনিস টাকা লাগবে, খালি শখে কিনা রাখতে পারলাম না। এইভাবে মনে করেন ঋণ 4000 টাকা মেক আপ করবো কীভাবে, আমি ঋণ হয়ে যাচ্ছি, এখান থেকে ওখান থেকে হালাত করতে করতে আপনি কিস্তি দিচ্ছি, দিতে 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 আমি 40,000 টাকার মতো ঋণ হয়ে গেছি, একবারে আরও টাকা ঋণ হয়েছি, মাসে বেতন পাই ঘাটতি, মানুষের দেওয়া থাকে না, আবার হালাত কেতো না লাগে, এইভাবে আমি ঋণ হয়, বাইরে তো কোনো টাকা পয়সা দিতে পারছি না, দিই না, 1 টাকাও বাইর দিই না আমি, এইভাবে ঋণ হয়ে গেলাম। তারপর তারপরে ফ্রিজ কেনা কিছুদিন পরে, আমি বললাম না আর ফ্রিজ রাখা যাচ্ছে না, আমি পারতেছি না, আমার বেতন 9000 টাকা হলো, তখন ফ্রিজ রাখতে পারলাম। ফ্রিজ আমি এক দোকানে 20,000 টাকা বেচলাম, অর্ধেক দামে বেশি দিলাম, মায়নের কিস্তি শোধ করে দিলাম 20,000 টাকা বেশি, এই যে 40,000 টাকা ঘাটতে হয়ে গেলো। তারপরে চাকরি করতে 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 প্রতি মাসে বেতন পায় 10,000 টাকা, ঘাটতি হয় 4,000 টাকা। এবার চলছে বউর বাচ্চার জিনিসপাতির চাহিদা অনেক বেশি, ফ্রিজ বেসার দিকে আমার বউ অংশ ধরগা কে জন্য বেচতো আমার ঘরের জিনিস নানান রকম, আমার বাবা এই দিছে ওই দিছে এগুলো দিছে নানান রকম এ করে আমার বলে, আমাকে তো কিছুই দেয় না এগুলো বলে আমার। তারপর আমার স্যার আসলেও উনি ফজলু স্যার নাম, সে আমাক অনেক হেল্প করেছে, টাকা পয়সা দেয় 4,000-5,000 যে কোন যেটা চাইছি আমার সংসারে এই অবস্থা সে দিছে, আমার কাজও ভালো ছিল আমার টাকা দিছে, অনেক উপকার করেছে। কিন্তু মাঝখানে উনাক ছাড়াও আমি পাশে আরো এক জায়গার থেকে সুদের উপরে 20,000 টাকা নিয়েছিলাম, নিয়ে ওখানে প্রতি মাসে 1,200 টাকা সুদ দেওয়া লাগে, এই সুদ দিতে দিতে আমার আর ঘরে টাকা আসে না। এইভাবে খুব অভাবে পড়ে গেলাম, আমি কোনো স্যার আমি এমন একটা জায়গা সুদে টাকা নিয়েছি আপনি কিছু টাকা দিয়ে আমার সুদের জায়গাটা মুক্ত করে দেন, তখন মুক্ত করে খুব খারাপ অবস্থা। তারপর রাত্রে বাসায় যাই, আমার বউ নাক ডাকা ঘুমায় আমি ঘুমাতে পারি না, আমি ওর পায়ের
টেনশনে ঘুমাই না,
আমি সারা রাত পায়ের তলে পড়ছি, এখানে পড়ছি বন্ধু খালি কাঁদছি, ও পায়ের টোকা লাগছে কি ব্যাপার তুমি শুয়ে আছো, মনে হয় আমি এখানে থাকবো তুমি ঘুমা, ও ঘুমাচ্ছে আমি ঘুমাতে পারছি না। চিন্তা করলাম একটা লোকের সাথে আমার পরিচয় হলো, বললো যে তুমি ইয়াবা নিজে দিতে পারবা, সে কোথায় বলছে ইয়াবাগুলা তুমি কুষ্টিয়া নিয়ে যাবা, তাহলে ব্রিজটা পার করে নিয়ে যাবা, তোমাকে আমি 500-1,000 যে মাল বুঝি 500-1,000 টাকা দিবো, খালি নিয়ে যাবা নিজে খাত বদল করবা। আমি বলছি ভাই আমি সব কিছু করতে রাজি আমার টাকার দরকার। পরে আমি চাকরির পাশাপাশি ওই রাত্রে রাত্রে অফিস থেকে ওই জিনিসটা করতাম, মনে করো মাল দিতে 100-200 পিস, আমি ওই মালটা নিয়ে খালি ব্রিজ পার করে দিয়ে আসতাম, আমার 500-1,000 টাকা দিত। তাও কিছুদিন করতে করতে ওই গরু পার নিল না, বন্ধ দিল আমাকে, আমাকে দেন নিল না বন্ধ, একটা ঝামেলা হয়ে গেল, হচ্ছে না এখন কি করবো, সব নিষেধ দিবি যেটা আপনার লোক চাকরি নিতে হলে 8,000 টাকা ঘুষ লাগে, একটা হেল্পার ঢুকলে 8,000 টাকা, গার্মেন্টসে চাকরি নেবেন 8,000 টাকা ঘুষ ছাড়া চাকরি হবে না। গ্রামে ইপিজেড হওয়াম বলতে পাবনাতে যে ইপিজেড আছে ইপিজেডে চাকরি নিতে হলে অফিসিয়াল চাকরি নিতে হলে টাকা দিয়ে চাকরি নিতে হবে, তখন চাকরি হবে না। ওখানে হলাম দালাল এক বসের মাধ্যম দিয়ে, টাকা দিয়ে আমিও দালাল হলাম।
কিভাবে হলেন?
একটা বস স্যার ছিল আমার অফিসে, তাক বললাম যে স্যার আমি লোক দেব টাকাও দেবো আপনি হাফ হাফ, 8,000 টাকা নেবো 4,000 টাকা আপনি পাবেন আর 4,000 টাকা আমার, আপনি যদি লোক ঢোকাই দেন তাহলে আমি ব্যবস্থা করে দেবো, লোক প্রচুর আছে আমার হাতে। বলবো ঠিক আছে তুমি সিবি ব্যবস্থা করো, সিবি আর টাকা অগ্রিম অগ্রিম দিবা আমাকে বলছে, হাফ হাফ টাকা অগ্রিম দিয়ে দিবা, 4,000-2,000 টাকা দিবা আর হলে আবার 2,000 দিবা, এ কথা বলছে ঠিক আছে। তখন এরকম 2-4 জন চাকরি যখন দিয়ে দিই সিবি নিয়ে যায় দিই আমি টাকা দিয়ে, মানুষ দেখে যে গাড়ি যে আমি চাকরি দিতে পারি, অনেক চাহিদা হয় আমার পুর, খুব চাহিদা হয় আমার পুর, যখন চাহিদা হয় তখন আমি গ্রাম গ্রাম অফিস বাদ দিয়ে গ্রাম গ্রামে পাড়াই, অমুক গ্রামে আমাকে বলে ভাই আপনি আমার গ্রামে আসেন আমার এলাকায় অনেকগুলো মেয়ে আছে চাকরি করবে আপনি একটু ব্যবস্থা নেন, আসলে মেয়েগুলো আসলে অনেক গরিব মানুষ দরিদ্র ঘরের, আমার কাছে যদি টাকা পয়সা দিয়ে চাকরি নেয় ওরা একটা ভালোভাবে খাতে পারবে, খুব কষ্ট করে টাকাগুলো ম্যানেজ করে আমার হাতে দেয়। তখন উঠানে গেলাম ওরা গরিব হিসাবে একটা আয়োজন করে আমার জন্যে, ওরা মনে করে যে অফিসে ভালো চাকরি বাকরি করে আমাকে দেখে বলে, তখন একটা ইয়া হয় অনেকগুলো সিবি জমাই, এক ওজন 4,000 টাকা দিলে মনে করেন 10 জন লোক 4,40,000 টাকা, সেখানে একদম 7-5 বুঝ দিয়ে সিটারি, বুঝেন তো এক কথায় সিটারি হয়ে গেছে ওখানে, আমি তো সিটারি মনে করিনি যে সিবি দিলে চাকরি হবে কিন্তু সিটারি হয়ে গেছে, সিবি নিয়ে আসতাম বলে যে ভাই কবে চাকরি হবে, এক ঘন্টায় 40,000 টাকা নিয়ে আসতাম, মিটিং বসাইতাম হ্যাঁ আপনার হবে আপনার হবে না আপনার হবে, এভাবে বলতাম বয়স দেখে বলতাম আপনার হবে চাকরি আপনার হবে না, এবার আউট করতাম কিছু দিতাম, এবার 40,000 টাকা ঘন্টায় নিয়ে আসতাম।
প্রিয় শ্রোতা ছোট্ট একটা বিরতি নিয়ে বই পর্যায়ে আপনারা শুনছেন সিক্রেটস, অনুষ্ঠান চলাকালীন সময় আপনারা চলে আসতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে, আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/dfm904, আমি আবারও বলছি আপনি খুব সহজভাবে খুঁজে পেতে পারেন আমাদের চ্যানেলটি, ঢাকা এফএম 90.4 নামে আপনি সার্চ করবেন, সার্চ করলে আমাদের চ্যানেলটি চলে আসবে যেখানে প্রায় 135,000-এর মতো সাবস্ক্রাইবার আছে রাইট নাও, আপনি গিয়ে ওখানে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের যে বেল বাটনটি দেখতে পাবেন ওটা অন করে দেবেন, তাহলে তাৎক্ষণিকভাবে আপনারা জানতে পারবেন যে আমরা কখন এখানে আমরা নতুন এপিসোড আপলোড করছি, অনেকে রাতের বেলা শুনতে শুনতে ঘুমিয়ে যান তাদের জন্য এটা একটা বিশাল সুযোগ। ওকে ছোট্ট একটা বিরতির পর আমি আর জে কিবরিয়া আবারও ফিরে আসছি, শুনছেন ঢাকা এফএম 90.4 সিক্রেটস সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality.
something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment.
স্বাগত আরো একবার শুনছেন ঢাকা এফএম 90.4। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। সিক্রেট শুনছেন আপনি এবং আমার আরো একটি অনুষ্ঠান যেটি প্রচারিত হয় প্রতি বুধবার, মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। আগামী বুধবার শোনার আমন্ত্রণ জানাচ্ছি। একই ফাঁকে বলতে চাই, আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর
এনে স্যার 4,000 করে 20,000 টাকা সিবি দিয়ে জমা দিতাম অফিসে। 20,000 টাকা আমি রাখতাম ফালতু খরচে, আজে বাজে খাওয়া দাওয়া এদিক, মানে নেশা করিনি আমি, কোনো নেশার ভিতরে আমি নাই। আমি নেশা করিনি, আমি সিগারেট খাই কিন্তু অন্য কোনো নেশা করি।
ঋণ গুলা কি হলো?
ঋণ আছে
তো, ঋণ থাকার পরও আপনি ফালতু খরচ করে রাখছেন।
ফালতু খরচ করতে কেন, কোনো খরচ চলছে। তারপর টাকা নিয়ে আসলাম, বসে 20,000 টাকা দিলাম। কিছু কিছু লোকের চাকরি হয়, বাদ বাকি লোক আসে আমার কাছে, কিভাবে কবে হবে চাকরি, কোনো স্যার জাপান গেছে আসবে, 3 মাস পরে আপনার ব্যবস্থা হবে, ওই জানুয়ারি মাসে হবে। এবার ডেট দিতে থাকি, দিতে এভাবে অনেক লোকের জন্য টাকা নেওয়া হয়। মানে কিছু কিছু লোকের চাকরি, কিছু কিছু লোক একেবারে বাদ, লাস্ট পর্যায়ে আপনার 80,000 টাকার মতো টাকা ঋণ আমি দিতে পারি নাই। আগের দিন এই টাকাও নিয়ে কিছু কিছু দিন আগের দিন আমি দিছি, কিছু কিছু দিয়ে আগের দিন ক্লিয়ার করছি, মানে সুদ গুলা ক্লিয়ার করছি মানুষের কাছ থেকে টাকা নিয়ে খাইছি, কিন্তু নিজের কোনো ক্যাশ রাখিনি। নিজে যে ভবিষ্যতে কিছু খাবো এরকম চিন্তা ভাবনা আমার নাই, না করার কারণে ঋণ হয়ে গেলাম। চাকরি করে দিতে মানে বস আউট হয়ে গেছে, বসের কাছে যাই দেখি বস আর নাই, অর্ধেক টাকা নেই, বস আউট। বসের কারণে ফোন দিই, ফোন নাম্বারও বন্ধ, সবকিছুই বন্ধ, পাইনি। তারপর কিরামের মানুষ আমার বাড়িতে চাপে ফেলা দিল, আমার বাড়িতে আসা ধরলো। আমার বাড়ির লোক তো জানতো না আমি এই ব্যবসা করি, এভাবে চলছি, জানি চাকরি করে। আমার বাড়িতে আসা ধরলো যে আপনি ছেলে টাকা নিচ্ছে, চাকরি দিচ্ছে না, এই দিচ্ছে না, কাজ দিচ্ছে না, করতে করতে বিশাল একটা বিশৃঙ্খলার কারণে আমরা বাইরে চলে আসলাম। আবার এইসব দিচ্ছি, আসার পরে এখানে আমি থাকতে পারলাম, বউ বাসা ছেড়ে আমি ঢাকা গাজীপুরে পলা আসলাম। এখানে যখন পলা আসি আমি ঢাকা গাজীপুরে, এখানে আমার এই কোম্পানির যে কেয়ারটেকার ছিল ও আবার এখানে এসে চাকরি করতো। ওর কাছে আমি ফোন করে বললাম যে আমাকে একটা জায়গা দাও থাকার মতো, ওখানে আমি চাকরি বাকরি করবো, এই অবস্থা, একটা সমস্যা হয়ে গেছে আমার ইস্যু দিতে। তো ওকে রেখে বাড়িতে রেখে চলে আসি। ও বাড়িতে থোয়ার পরে ওর বাইরের মার সাথে ঝগড়া করে ওর বাইর থেকে ভাই ডেকে আনি, ওই বাড়িতে চলে যাই আমার বউ। আমি গাজীপুর আসার পর পর বাড়িতে মিল করে না, এত অভাবে পরে রাগারাগি করে বাড়ি চলে যায়। আমি গাজীপুরে আসি একটা এম্বোটারি চাকরি নিই, যে একটা এম্বোটারি চাকরি নিই আপনি 7-8 টাকা বেতন। চাকরি করতে করতে এম্বোটারি তো আমার একটা মাথার বুদ্ধি বেশি, তো টেক্সটাইল বুদ্ধি। তো রাতে যে ওই গার্মেন্টসটা ছিল ডে নাইট, রাতেও 400 দিনেও 400 লোক কাজ করতো। তো আমি নাইটে যখন ছিলাম দেখি অনেকে খাওয়ার খুব কষ্ট, খাবার আনে না, ব্যাচেলারি বেশি, তো রুটি কলা খাতে আমি চিন্তা করলাম যে এখানে যদি আমি একটা যেহেতু হোটেলের কাজ টুকটাক করছি ছোটকালে, আমি তো ভালো কিছু জানি, রান্না বান্না করছি, এখানে যদি আমি খিচুড়ি করে নিয়ে আসি রাত্রে, যদি এই টাইমে যদি 1:30 করে বিক্রি করি অনেকেই খাবে আমাকে, রুটি কলা সেগুলো খাবে। চিন্তা ভাবনা করি ভালো একটা বুদ্ধি দিলাম, বা আমি যে বাসায় ভাড়া নিলে, বাসা ভাড়া নিলাম একটা ফ্ল্যাট, বাসা ভাড়া নিলাম, দিয়ে বললাম সে বাসা আমাকে বললো যে ঠিক আছে তোমাকে আমি একটা দোকান করে দেবো, যেহেতু বাসা আমার বাসা নিছো। শোনো, আমার বাইরে আমার বউকে বললাম যে তুমি কাজ করো, তুমি চলে আসো, আমার কাছে টাকা পয়সা নাই, তুমি চলে আসো ঢাকাতে, আমি এখানে একটা ব্যবসা করবো, তুমি বাসায় থেকে রান্না বান্না করে দিবে, আমি ওখানে বিক্রি করবো।
আচ্ছা,
ওকে আমি নিয়ে আসলাম, আর বাসায় 2-10 লোক খাওয়াবো, ম্যাচ সিস্টেম করবো, ঠিক আছে। এইভাবে আসার পর আমি দোকান দিলাম, প্রথমে দিনের বেলা দোকান দিলাম, পিয়াজি জিলাপি এগুলো ভাজতাম আমি।
এটা কোথায়? মানে ঢাকাতেই?
না, গাজীপুরে। গাজীপুরে সাইনবোর্ডে,
ওকে,
শুনবে অনেকেই শুনবে, সাইনবোর্ডে আমি একটা দোকান দিলাম। ওখানে আমি ছাউনি দিলাম, আমরা ছাউনি দিয়ে সব আমি বিকেল, তো বিকেলে বেচতাম জিলাপি, ভাজতাম আমি সিঙ্গারা পুরি পিয়াজি এগুলো সব কিছু বেচতাম। এগুলো বেচতে বেচতে চিন্তা করলাম যে দিন তো বেশি, রাইতে বেচত, রাতে 1টার সময় খিচুড়ি নিয়েছিলাম 2 গাবলা রেডি করে, আমি প্রথম আনার পরে কেউ খায় না, আমি তো ওগুলো সব বাকি নিয়েছি দোকান থেকে, একটা দোকান ঠিক করে দিয়েছি, দোকান থেকে বাকি নিয়েছি আমি বেচতেছি, মুদিখানার দোকান থেকে যা যা লাগে বাকি চাউল টাউল কিনে আনি, ওগুলো বানাইছি, কেউ নেয় না, কি করবো, ওগুলো কিছু বাসায় রাখলাম, বাদ বাকি সব পুকুরে ফেলাই দিলাম, হাল ছাড়লাম না, যে পরের দিনে বেচবো, পরের দিন অল্প করে বানাই নিয়ে গেলাম, কিছু বেচা হলো, পরের দিন ওগুলো কিছু ফেলাই দিলাম, তারপর দিন নিয়ে আসলাম যে ভালোই বেচা কিনা হচ্ছে। পরে দেখি 3,000-2,500 বেচা কিনা রানিং হলো আমার, খুব ভালো বেচা কিনা। আপনার বিরিয়ানি পাকালাম, তেহরি পাকালে এগুলো একটু অল্প দামে বিক্রি করতে লাগলাম।
আচ্ছা,
এ বেচা কিনা চলছে, খুব ভালো অবস্থা। কিন্তু ওদের দোকান থেকে নিয়েছি বেচতেছি, এর দোকানে ঋণ হচ্ছে, জুমা হচ্ছে দোকানে। কিন্তু এই যে টাকাগুলো যে বেচতেছি, এই টাকাগুলো দিন দিনই আমার শেষ হয়েছে। এখানে ওখানে খরচ করে কিছু টাকা খরচ করছি, পরে গোস্ত কিনে নিয়ে আসি আমি, গোস্ত, গরুর গোস্ত নিয়ে আসি যে বিরিয়ানি দেওয়ার জন্য। এটা আমার লগত কিনা লাগে, এগুলো আমি লগত কিনে নিয়ে আসি। কিন্তু দোকান থেকে টাকা দিচ্ছি না, আপনি মাস শেষে দেবো, মাস শেষে আপনাকে টাকা দেবো, যেগুলো বাকি খায় আমার দোকানে, আমার দোকানে বাকিও খায়, বাকি না হলে হয় না, অনেকে বাকি দিতে হয়। এবার শেষ সময় আমি দোকানে 20,000 টাকা ঋণ হলেও আমি চলে নিতে পারি, এরকমভাবে 6 মাস কাটাইলাম। 6 মাস কাটানোর আগে আমি আগে সিস্টেম করলাম যে আমি এখানে হোম ডেলিভারি খাবার দেবো, ব্যবসার মাঝামাঝি বাসায় বাসায় হোম ডেলিভারি খাবার দেবো, আমি বাসায় রান্না করে দিবো আমার বউ, আমি এগুলো টিফিন পার্টিতে করে বাসায় বাসায় পৌঁছাই দেবো খাবার নিয়ে। তো বাসায় সকালে রুটি বানাতে আমার পোস্টার ছাপালাম, পোস্টার ছাপা ওয়ালে ওয়ালে মারিয়ে দিলাম যে হোম ডেলিভারি খাবার দেওয়া হবে। তো অনেক জায়গা থেকে ফোন আসলো, 20 জন লোক হলো। আমার বউ সকালবেলা রুটি বানাই দিত, আর আমি রুটি সকালকে নাস্তা ছিল 3টা রুটি একটা ডিম পোস্ট করে দিলে এগুলো অফিসে অফিসে পৌঁছায় দেখতাম, এগুলো নাস্তা 100 টাকা দিন আর 2 বেলা খাবার। তো এইভাবে একটা পোস্টার ছাপাইলাম, পোস্টার মারিয়ে দেওয়ার পরে একটা আমি আবার একটা কার্ড ছাপাইলাম, ভিজিটিং কার্ড, যে দুধ, গরুর দুধের একটা সন্ধান করলাম, বাসায় বাসায় গরুর দুধ হোম ডেলিভারি দেবো। নানান চিন্তা ভাবনা করতে যায়, মনে করেন যে ওখানে লস, বাসা ভাড়া দিতে দিতে 6 মাসের মাথা যায়, আমার আর কুলাতে পারিনি। অনেক টাকা ঈদের সময় চিন্তা করলাম যে সবাই আমাকে রোজার ঈদে সবাই আমাকে অ্যাডভান্স দিবে, সবাই অ্যাডভান্স দেয়, অ্যাডভান্স দিলে আমার সমস্যা হবে না, অ্যাডভান্স যদি না দেয় তাহলে আমার সমস্যা হবে। ঈদের সময় কেউ আমাকে অ্যাডভান্স টাকা দেয় না, 20টা লোক যদি আমাকে 2,000 টাকা অ্যাডভান্স দেয় তাহলে 20 দোকান 40,000 টাকা, 40,000 টাকা আমি দোকানদারকে দিলে এখানে ওখানে দিয়ে মেকআপ করে ভাই বাদ বাকি ঈদের পরে ব্যবস্থা হবে, আবার দোকান বাজার দিবে ঠিক হবে। কিন্তু কেউ আমাকে এই টাকাটা দিল না ঈদের সময় যে না ভাই ঈদের সময় টাকার দরকার আছে, আপনাকে ঈদের পর দেবো, মানে ভাই এই সময় আমার সমস্যা। খুব একটা বিপদ, রাত্রে ঘুমাতে পারতেছি না, আমি আপনার অনুষ্ঠানটা খুব শুনি, মানে এটা আমি খুব আগে থেকেই শুনি আপনার এই প্রোগ্রাম, যে কটা প্রোগ্রাম আছে আপনার শুনে ভালো লাগে আমার। রাত্রে আমি শুনে, আমার শুনে মনে করলাম যে না, আমি সিদ্ধান্ত নিজে নিজে আমার বাড়িওয়ালাকে বললাম না, আমি একটা অন্ধবিশ্বাসে আপনার কাছে যাবো, আমি যেভাবে হোক, আমার সাথে কোনো কথা নাই, বার্তা নেই আমার, আমি আপনার সন্ধানে যে কথা বলতে রেকর্ড করা হয়, যে একটা নাম্বার দেওয়া হয় না, আমি ওখানে রেকর্ড করলাম, কিন্তু কোনো ফোন যায় না আমার কাছে। একদিন ফোন গেল একটা, ওই ফোনে আমি পরে ফোন করি, এই যে সিকিউরিটি মনে ফোনটা ধরে আমার, আমি ওই আশ্বাসে রাত্রে আসি, আমার বউকে বলি আসি তুমি থাকো, আমি টাকার ম্যানেজের জন্য আমি এক জায়গায় যাচ্ছি, ওখান থেকে আমি আসি টাকা পয়সা একটা ব্যবস্থা করবো। অন্ধবিশ্বাসে মনে করি আমি এখানে আসার পর আমি 9:00 সে কোনো অফিসে কেউ নেই, আমাকে বললো যে অফিস থেকে কেউ নেই, আপনি কালকে আসেন, কালকে ব্যবস্থা। আমি সারা রাত আশপাশে থাকলাম, থাকার পর সকালবেলা এসে বসে আপনি সব দেখা করলাম, আপনি বললেন যে ঈদের আগে, আমি সারা রাত ঘুমাতে পারিনি, আপনি আমাকে বললেন যে ঠিক আছে ঈদের পর আপনাকে একটা সুযোগ দেওয়া হবে, আর যাতে ঈদের আগে অনেক প্রোগ্রাম আছে আমি দিতে পারতেছি না, আর আমি বিষয়গুলো আপনাকে ভাঙিয়ে বলিনি যে আমি এই জন্য আইছি আপনাকে, খালি আমি ওইটুকুই বলছিলাম আপনাকে যে আমার পারিবারিক যে বাচ্চা কাচ্চা আছে আমি এগুলো না বলেই বাচ্চা কাচ্চা কথা বলছিলাম মনে হয়, কিন্তু সমস্যার কথা আমি বলিনি, এত সমস্যার কথা, কিন্তু আর কী করার আছে আমার। পরে এখান থেকে বের হয়ে আমি বাসায় ফোন করলাম যে কোনারাম্মু আছে, আমার মেয়ের বয়স 6 বছর, ওখানে কিন্ডারগার্টেনে পড়তো, স্কুলে ভর্তি করে দিয়েছিলাম, আর ছোট ছেলে আমার কাছেই থাকতো। তো মেয়ে, মেয়ের ড্রেস মেয়ে সব ওখানে দেখে আমার বউ ওই সকালবেলা আপনার ওর 2টা জামা বানিয়ে দিয়েছিলাম, জামাটা ব্যাগে নিয়ে মেয়েকে আর ছেলেকে কোলে করে নিয়ে ওখান থেকে, ফোন ছিল না, ওই আমার শালার বাসায় যাই, তোর রাস্তায় চলে যাই, যাবো ওখানে থাকে আমাকে ফোন দেয় যে তুমি, আমি কোথায়, তুমি কোথায়, বাসায় ফোন দিয়ে কয়, বাসায় নাই, আপনার বউ নাই বাসায়, বাসার লোক মনে করছে আমরা পালায় চলে গেছি, বিশৃঙ্খল অবস্থা। তখন আমি আমার শালাকে ফোন দিই, তোমার আপু কি আছে, কোথায়, হ্যাঁ আমার আপু আমার বাসায় আইছে, কোথায়, আমি ওর ফোন দিলাম, কোথায়, তুমি টাকা ম্যানেজ করেছো, আমি কোথায় না করি নাই, কোথায়, তাহলে তোমার সাথে আমার সম্পর্ক নেই, আমি তোমার কাছে যাবো না, কে, আমি না অভাবে পড়েছি, এতদিন তো তোমাকে সুখেই রাখছে, কোন অভাবে পড়েছি, আমি বলি তুমি চাই যাবাকে, কোথায়, না আমি আর তোমার সাথে থাকবো না, একটা অন্য রকম মন খারাপ হলো আমার। তা আমি কিছুই বললাম, রাত সন্ধ্যা যখন হয় তখন আমি মিরপুর একে মাজার রোডের কাছে আমি আপ ডাউন করছি, কী করবো এখন, আমি কোনো ব্যবস্থা নেই, বাসার যাতে, বাসার তো সবাই ফোন দিচ্ছে আমাকে, আমি ফোন ধরছি না, সবাই জানে পলাই গেছে জিনিসপাতি, সবাই যার জন্য ভয় তালামাই দিচ্ছে, বাসার আলো মালিক ভয় তালামাই দিচ্ছে। হ্যাঁ, ওখান থেকে যখন আমি এখান থেকে মিরপুরে যে ওখানে আমি ঘোরাঘুরি করছি, তো ওকে রাত্রে 10টা বাজে ফোন দিলাম যে কী ব্যাপার,
বাড়িওয়ালা জানে যে আপনি বাসা থেকে পালিয়ে গেছেন?
হ্যাঁ, সবাই জানে যে আমরা দুজনই পালিয়ে গেছি, কিন্তু দুজন দুই দিকে এটা জানে না, ও জানে পরিকল্পনা ভাবে আমরা এখান থেকে পালিয়ে গেছি, টাকা পয়সা নেই, কিন্তু টাকা পয়সা কিছুই নিইনি আমরা, কোনো কিছুই নেই, খালি এক কাপড়ে গেছি। তারপর আপনি মিরপুর মাজার রোডে ওখানে ঘোরাঘুরি করছি, এক পোশাকে আর কতক্ষণ থাকার পর ওখান থেকে আমি অল্প দামে দুটো পোশাক কিনি, কিনে ওই পোশাকটা চেঞ্জ করে গোসল করে ওই মাজারের ভিতরে গোসল কাটা জায়গা আছে ওখানে গোসল করে চেঞ্জ করে কাপড়টা চেঞ্জ করি আমি। আমার বাড়ি এলাকায় ফোন দিচ্ছি, ও নাক ডাকা ঘুমাচ্ছে, আমার কথা চিন্তাই নেই, কি খাচ্ছ না খাচ্ছ, একসাথে ছিলাম এতদিন 6-7 বছর, কোন কিছুই বলতেছে না আমার, তুমি বাড়ি যাও, এখানে থাকার দরকার নেই, বাড়ি চলে যাও, পরেরটা পরে বোঝা যাবে।
তারপর
তারপর আমি আমার মা ফোন দিলাম, আমার মা কান্নাকাটি করে বলছে তুমি বাড়ি চলে আসো, বাড়িতে আসলে একটা সমাধান হবে, যে যেখানে যাই যাক তোমার তো টেনশন করতে হবে, বাড়িতে আসো, টাকা পয়সা লাগলে আমি পাঠিয়ে দিচ্ছি, তুমি বাড়িতে আসো, আমার মা আমাকে বললো। পরে পরের দিন আমি সকালে আমি গায়ে তুটি বাড়িতে চলে যাই।
আচ্ছা,
বাড়িতে যাওয়ার পর আমার বাবা আমাকে ঢাকা আসতে দেবে না, বাড়িতে থাকো, বউ গ্রীষ্মের থেকে এসে পর আমি সমাধান হবে না একসময়। তো দুটো বাচ্চার কথা আমার খুব মনে হচ্ছে, বাচ্চা যে আমার কাছেই ছিল সবসময়, দুটি ছেলে মেয়ের কথা আমার খুব মনে হচ্ছে, থাকতে পারতেছি না, তখন কথাবার্তা হয় না, ভালোভাবে হয় না, কথাবার্তা বলে না, ও বলছে আমি নিজেই চাকরি করবো, বাচ্চার কাছে রেখে বাবার বাড়িতে আমি বাবা মা বাচ্চার কাছে রাখবে, আমি নিজেই চাকরি করবো, ও আবার চাকরি করবে বলতেছে। আমার ফ্যামিলি থেকে বলছে না তুমি যদি চাকরি বাকরি করো আর তোমাকে বাইরে করতে দেবো না, এইভাবে আমার বাবা বলছে তোমার চাকরি করা লাগবে না, দুই বাচ্চার কাছে একটু মানুষ করা, চাকরি করার দরকার নেই, এই বয়সে চাকরি করার দরকার নেই। তখন ও শুনে না, ওরা আমার খালি হুমকি দেয়, চাকরির হুমকিটা দেয়, আমরা বলি যে চাকরি করো না, যা হয় দেখা যাবে একটা কিছু, তুমি বাচ্চার কাছে রেখে চাকরি করার দরকার নেই।
আচ্ছা,
তারপর আমি ঢাকাতে আসবো, আমার বাইরে আমার বাবা ওখানে তোমার ঢাকা যাওয়ার দরকার নেই, ঢাকা গেলে তুমি খালি এটা হচ্ছে ক্ষতি হচ্ছে, তুমি এখানে একটা সারের দোকানে কাজ করো, 7-8 টাকা বেতন দেবে। আমার না, 7-8 টাকা বেতন দিল্লে আমি কিভাবে সারের দোকানে কাজ করি, এত টাকা ঋণ হচ্ছে, মানুষের ঋণও তো দেওয়া লাগবে। তারপর আমি ঢাকা আসতে লাগে, তো আমার বাবা ফোন দিয়ে বলে না তুমি বাইরে আসো, পরে ব্যাকে যাই, পরের দিন কোনো কিছুই ঠিক করতে পারে না। পরে আমি আবার বাইরে থেকে ঢাকা চলে আসি, আবার এই যে মিরপুরে যেখানে আমি আসি, এখানে আসি একটা চাকরি নিই, আপনার লোহার ডিপার্টমেন্টে ওই মালিকের কাছে বলি যে আমার, ও আসার আগে আমার বাবা আমাকে ফোন দেয়,
জি
দিয়ে বলে যে তোমাকে ঢাকা যাতে নিষেধ করলাম, তুমি আবার চলে গেছো, তো যাই হোক গেছো গেছো, আমি তো তোমার ওই আমার বন্ধুর সাথে কথা বলেছি, তোমার একটা ব্যবস্থা করার কথা বলেছি। কি ব্যবস্থা? তোমাকে ওখান কাছ থেকে লাইসেন্স বাইক করে দিবে। লাইসেন্স বাইক করে দিবে, ঠিক আছে, আমি তাদেরকে আলাপ করে যাই, তো আমি এক বন্ধুর বাড়ি ছিলাম, ওখান থেকে এখানে আসলাম। আসার পরে উনি বললো যে ফর্ম টরম উঠা, ওইটা জমা দে, তারপর একটা কিছু বলবো। তো ফর্ম উঠায় জমা দিলাম, আমি শুনি নাকি আমার ভোটার কার্ডটা হারিয়ে গেছে, আমার পরীক্ষাটা হলো না, এই গ্রুপের পরীক্ষাটা হারিয়ে গেল, আমার হলো না, ওটা হওয়ার আর ভরসা নাই, মানে ওর টাকা লাগে 20,000, না দিলে পরীক্ষা হয় না, আমার হবে না।
আচ্ছা,
বাদ, তাই আমি কারখানাতে আপনার 3,000 টাকা বেতন দেয় থাকা খাওয়া, ওখানে আমি খাচ্ছি থাকতেছি, এভাবে মনে করেন যে আমার চলছে। আমি এই পর্যন্ত আমার বাচ্চা কাছে তো কোনো পোশাক আশাক নেই, সব তো ওখানে রেখে আসি, শ্বশুরের যে ভালো একটা অবস্থা তাও না, ওরও ওখানে রাগ করে গেছিলো ঠিক আছে, কিন্তু ওখান থেকে গেছিল, এখন আমার সাথে ওরা ফোনে কথাবার্তা বলে, এখন বাড়ির সাথে বলে, সবার সাথে মিল টিল আছে, কিন্তু টাকা পয়সা তো কেউ দিতে পারে না, আমিও দিতে পারতেছি না, পোশাক আশাক সাপালি শীতের পোশাক কিছুই দিতে পারে না। মেয়ে সকালবেলা আপনার মক্তবে পড়াশোনা করতেছে, এখন মক্তবে আপনার কোরআন পড়ে আর পড়তে যায়, পড়াশোনা তো বন্ধ একবারে, কি বলবো, একটা বসে থাকা না, জানুয়ারি মাস্টাররা ভর্তি হতে পারতেছে না।
প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি নিচ্ছে এই পর্যায়ে, আপনারা আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/ilovedhakafm। ওকে, ছোট্ট একটা বিরতির পর আমি আর জি কে প্রিয়া আবারও ফিরে আসছি, শুনছেন ঢাকা FM 90.4।
সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। লাভ, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets, something beyond entertainment.
স্বাগত আরো একবার শুনছেন ঢাকা এফএম 90.4। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। অনুষ্ঠান চলাকালীন সময় আপনারা চলে আসতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/dfm904। আমি আবারও বলছি, আপনি খুব সহজভাবে খুঁজে পেতে পারেন আমাদের চ্যানেলটি। ঢাকা এফএম 90.4 নামে আপনি সার্চ করবেন, সার্চ করলে আমাদের চ্যানেলটি চলে আসবে, যেখানে প্রায় 135,000 মতো সাবস্ক্রাইবার আছে রাইট নাও। আপনি গিয়ে ওখানে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের যে বেল বাটনটি দেখতে পাবেন ওটা অন করে দেবেন। তাহলে তাৎক্ষণিকভাবে আপনারা জানতে পারবেন যে আমরা কখন এখানে আমরা নতুন এপিসোড আপলোড করছি। অনেকে রাতের বেলা শুনতে শুনতে ঘুমিয়ে যান, তাদের জন্য এটা একটা বিশাল সুযোগ। হ্যাঁ, যেখানটাই আমরা ছিলাম,
আর ভর্তি হলে তো আপনি বইটা আবার নতুনভাবে আর ডেসমেন্স দেওয়া লাগবে, তা তো সম্ভব না। হয় প্রাইমারিতে চিন্তা ভাবনা করছি, প্রাইমারি আইনে প্রাইমারিতে ভর্তি করে দিব, এরকম
প্রাইমারিতে।
হ্যাঁ, প্রাইমারিতে দেবো, ওখানে পুরো টাকা পয়সা লাগে না, যেহেতু ওখানে মেয়েটা পুরো কেন অভাবের সংসার কি করা হবে, সেরকম একটা সিদ্ধান্ত নিয়ে আমি আসি। কোনো আনা হয় নাই, আনার কথা বলা আছে, এভাবে চলছে। তো 3,000 টাকা বেতন তো আমার পক্ষে সম্ভব না। তো পাশে আমি একটা চাকরির জন্য আশপাশে খোঁজ দিছি, মালিককে বললাম ওকে তুমি খুঁজে দেখো, কিন্তু ওখানে থাকলে আমার ব্যবস্থাটা করতে পারে, কিন্তু হচ্ছে না। না হবে না, তুমি পাশে দেখো, আশপাশে দেখি করো, অতটা গুরুত্ব মানে এই নেই। ওখানে এখানে অনেক টাকা মসজিদে এখানে ওখানে দিচ্ছে, কিন্তু আমি যে তার বাবা, আমার আমার বাবার ছেলে, কিন্তু উনি আমার বাবার সাথে ঠিকই কথা, কিন্তু আমার ফ্যামিলিরা যে এত কষ্টের ভিতরে আছে, থাকাচ্ছে না, থাকা দেখবে
কে থাকাবে আপনাদেরকে,
এই মালিক।
আচ্ছা,
উনি বলতে পারে তুমি একটা ভালো রাত করো, তোমার আমি একটা ভালো কিছু দিচ্ছি না, সে একটা আশ্বাস দিয়ে রাখছে, কবে হবে তার ঠিক নেই।
আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আপনি এখানে এসছেন মূলত আমার কাছে গল্পটা বলতে এসেছেন কি কারণে, আপনি সেটা আগে স্পষ্ট করেন। আপনার গল্পের সামারি বা যেটা আমি বুঝতে পেরেছি সেটা নিয়ে পরে কথা বলছি, আপনি কেন এসেছেন?
আর আমি এই সেজন্যই, প্রথমত অল্প বয়সে বাবা আমার অনুমতি ছাড়া কোনো ছেলে যেন মনে ভুল না করে আমার মতন, বা আমার কথা শোনা উচিত। আর দ্বিতীয়ত আমি যে অভাবের কারণে আজ আমি এই অবস্থায় পড়ে আছি, বাচ্চা কাছে নিয়ে চলতে পারতেছি না, আমার ফ্যামিলি নিয়ে আমি খুব কষ্টের ভিতরে আছি। আমি আজ পর্যন্ত আমার বাচ্চা কাছে একটা টাকাও দিতে পারিনি, আমার নিজেরই এখানে যে টাকাটা দেয় আমারই খরচ হয়ে যায়।
মূলত আপনি মানুষের কাছ থেকে কিছুটা হলেও হেল্প
চাওয়ার জন্য।
আচ্ছা, আপনার আর্থিক দেনা কত এখন, ধার দেনা কত?
এখন মোটামুটি ওই 80 মতো।
আচ্ছা, আপনাকে আপনি আমাকে এটা বলেন যে মানুষ তো আসলে, আমি তো চাই মানুষ সবাই সবাই যে কোনো বিপদে পড়লে হেল্প করুক, কিন্তু আপনি যখন আজকে আপনার পুরো গল্পটা বললেন, এই গল্পের কোন সিম্প্যাথির জায়গাটা থেকে মানুষ আপনাকে হেল্প করতে পারে? আমি যেটা বুঝি যে একজন মানুষ যখন কাউকে হেল্প করে সেখানে মানে যথোপযুক্ত কারণ থাকে, রাইট, যে আমি এই কারণে তাকে আমি হেল্প করছি, বা তার প্রতি আমার একটা মায়া হয়েছে, বা সে এমন একটা সিচুয়েশনে আছে যে সিচুয়েশনের কারণে তাকে হেল্প করা উচিত। আজকে কিন্তু আমি আপনাকে এই গল্পটা এই কারণে আমি রেডিওতে প্রচার করেছি দুটো অ্যাঙ্গেল থেকে, সিক্রেটসে। প্রথম অ্যাঙ্গেল যেটা হচ্ছে যে আপনার এই গল্পে গল্প দিয়ে আমি হাজার হাজার শ্রোতা বা যারা এখানে গেস্ট হিসেবে আসতে চান তাদেরকে একটা মেসেজ দিতে চাই, কারণে যে অনেকেই আমার কাছে আসেন শুধুমাত্র হেল্প পাওয়ার জন্য, নিজের জীবন গল্পটা বা সিক্রেটস যেটাই বলি না কেন সেটা বলার জন্য। তো সেই জায়গাটা আমি স্টপ করতে চাই, এক। আর দুই নম্বর যেটা, সেটা হচ্ছে যে আপনার এই গল্পে হতাশ হয়ে যাওয়ার কোনো কারণ নাই, মানে পুরো গল্প যেটা আমি শুনেছি আগাগোড়া সেখানে আপনাকে আমার মনে হয় লাখ লাখ শ্রোতার পক্ষ থেকে পজিটিভ কিছু বলার আছে আমাদের। তো সেই জায়গাটাই বলবো। যাওয়ার আগে আমি প্রথমত যেটা বলি, প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে সম্মান করে বলছি, বিশেষ করে যারা এখানে শ্রোতা বা গেস্ট হিসেবে আসেন, আপনারা দেখবেন যে আমার হোল লাইফে রেডিও ক্যারিয়ারে আমি যেই জীবন গল্প অনুষ্ঠানটা করছি এখানে ঢাকা এফএম এ, এটার বয়স তো খুব অল্প, যে অনুষ্ঠানের হাত ধরে আমার এই অনুষ্ঠানটা শুরু হয়েছিল সেটা বোধহয় এখন বন্ধ হয়ে গেছে, আরেকটা রেডিওতে আমি করতাম, এবং ওই অনুষ্ঠানটাতে থেকে শুরু করে এখন পর্যন্ত যতগুলো অনুষ্ঠান করেছি প্রায় ৪-৫ পর্বের মতো, এই অনুষ্ঠানে অসংখ্য মানুষকে হেল্প করার সুযোগ আমার হয়েছে, এবং সেই সুযোগটা আসলে আপনারা করেছেন আমার মাধ্যমে। এবং সেই হেল্পে কেউ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, সেই হেল্পে কোনো ক্যান্সারের পেশেন্ট হয়তো বা সার্ভাইভ করেছেন উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ, এবং কোনো মানুষ হয়তো তার ফ্যামিলি নিয়ে দাঁড়িয়ে গেছে, সেই হেল্পে অনেক অনেক বিপদগ্রস্ত মানুষের উপকার হয়েছে, অনেক মানুষ। আমি আসলে এভাবে বলে বোঝাতে পারবো না, ওইভাবে আসলে যেহেতু এটা হেল্প বেসড শো না, সুতরাং তাদেরকে হেল্প করার পরে তাদের অবস্থা কী দাঁড়ায় সেটা নিয়ে আমরা আসলে সত্যি তেমন কোনো কথাও বলি না, কিন্তু এই শোগুলোতে অনেকের একটা ধারণা তৈরি হয়, যারা শুনছেন পারসেপশন তৈরি হয় যে আলটিমেটলি এখানে আসলে বোধহয় হেল্প পাওয়া যায়, এখানে আসলে বোধহয় মানুষের কাছ থেকে সাহায্য পাওয়া যায়। হ্যাঁ, পাওয়া যায়,
আমরা তাদেরকেই এই অনুষ্ঠানে প্রমোট করি যে মানুষটা ভয়ানকভাবে বিপদগ্রস্ত এবং তাকে হেল্প করার মতো উপরওয়ালা ছাড়া আর কেউ নেই, এবং তিনি হয়তো বা মারাত্মক রকমভাবে কোনো একটা রোগের পেশেন্ট। এবং আপনি দেখবেন যে প্রত্যেকটা হেল্পের জায়গা থেকে আমরা এমন কিছু মানুষকে হেল্প করেছি যেই মানুষটা আলটিমেটলি ভয়ানকভাবে ভিকটিম, কিন্তু অনেকেরই ধারণা হয়ে গেছে যে এখানে গেলে যেভাবেই হোক না কেন আমরা একটা হেল্প পেতে পারি। তো সেই জায়গাটা থেকে আমি আজকের এই অনুষ্ঠান প্রচার করে আমি আপনাদের সবাইকে ইনসিস্ট করব যে প্লিজ স্টপ দিস থিঙ্কিং যে এখানে আসলে হেল্প পাওয়া যায়। হ্যাঁ, উনি আসলে মূলত এসছেন আজকের এই সিক্রেটসদের নিজেকে বলার জন্য এত এত ঘটনা, কারণ অনেক কিছু উনি হাইড করেছেন আমি জানি, আমি জোরাজুরিও করিনি। আপনারা আমার গল্পের প্যাটার্নের জায়গা থেকে হয়তো বা বললে বুঝতে পারবেন যে আমি আসলে জোরাজুরিও করিনি, কারণ যতটুকু বের হয়েছে এনাফ, এবং রিয়েলাইজেশনের জায়গাটা থেকে যদি অতটুকু উনি রিয়েলাইজ করেন দ্যাটস রিয়েলি বিউটিফুল। কিন্তু আমি আসলে চাপ দিইনি এই কারণে যে আসলে ওনার উদ্দেশ্যের জায়গাটা হয়তো বা অন্যটা। আপনি এখন বয়স আপনার কত হতে পারে?
অনেকদিন ওষুধ খাওয়াতে হবে একথা বলে আমাকে, যাই হোক আমি খাওয়াতে পারিনি। এখানে দুই সাইডে পায়ে আমার বড় বড় সব
কেন হয়েছে সে ব্যাপারে কিছু বলেছে কি? আমি তো মনে করি যে প্রত্যেকটা মানুষ যে অবস্থায় থাকুক না কেন তাকে হেল্প করা উচিত। সে যদি ভালো হয়ে যেতে পারে, সে যদি একটা ভালো জীবন যাপন করতে পারে, সেই সাহায্যটা যদি যে কেউ করতে চায়, যে কেউই হোক না কেন, সে টাকা দিয়ে সে কি করবে না করবে সেটা পরের বিষয়, কিন্তু হেল্প করলে নিশ্চয়ই সৃষ্টিকর্তা সেটা কাউন্ট করেন। আচ্ছা, তো সেই জায়গা থেকে কেউ আপনাকে যদি হেল্প করতে আসেন, কিন্তু আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি কাউকে ইনসিস্ট করবো না বা আমি কাউকে ইনভাইট করবো না বা আমি কাউকে আপনার পক্ষে কাউকে বলবো না যে আপনাকে হেল্প করেন। কেন বলবো না? দেখেন, প্রথম কথা হচ্ছে যে আপনি এখন যে অবস্থার মধ্যে আছেন সেটা খুব ভয়ানক অবস্থা না। 80,000 টাকা ঋণ নিয়ে একটা মানুষ শেষ হয়ে যায় না, মানে আমি যে ধরনের জীবন গল্প বা সিক্রেট সেখানে প্রচার করি সেখানে 80,000 টাকা নিয়ে একটা মানুষ শেষ হয়ে যায় আমি এই কথাটা বলবো না। সো আমি সেই জায়গা থেকে আপনাকে বলবো যে আপনি সেই অবস্থার মধ্যে নাই। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি যতগুলো ভুল করেছেন এখানে, আমি মনে করি এই ভুলগুলো একটা মারাত্মক রকমের ভুল, ভয়ানক রকমের ভুল, কারণ পারিবারিক জীবনে আপনি এই প্রথম বিয়েটা করা সেখানে যেভাবে বিয়েটার গেছেন সেটা একটা বড় ভুল, দ্বিতীয় বিয়েটা করা এটা ছিল আরো বড় একটা ভুল, এবং বিয়ের পরে আপনি স্ত্রীর কথা শুনে আপনি এতগুলো ঋণ করলেন যেটা আপনার সামর্থ্য নেই, কারোর জন্য 2 টাকায় অনেক টাকা যেটা আপনার সামর্থ্য নেই, সেটা আরেকটা বড় ভুল। তো একটা মানুষ এতগুলো ভুল বারবার করাটা এটা আসলে আমি মনে করি না যে এটা শাস্তি ছাড়া পার পাওয়া উচিত। তারপরও আপনি যেহেতু মানে উপলব্ধি করেছেন সেহেতু আমি বলবো যে নিশ্চয়ই আপনার জন্য একটা ভালো ব্যবস্থা হবে। আর দ্বিতীয় কথা যেটা সেটা হচ্ছে যে আপনি যেহেতু আপনার 2 হাতের শক্তি আছে, 2 পায়ের শক্তি আছে, আপনার জন্য শারীরিক অক্ষমতা হারায়নি, সুতরাং এই ঋণটা শোধ করা আপনার জন্য তেমন ডিফিকাল্ট কোনো কিছু না। আপনি চাইলেই ঢাকা শহরে গার্মেন্টসে কাজ করতে পারেন, আপনি চাইলেই বিভিন্ন জায়গায় কাজ করে 2-4 পয়সা রোজগার করে আপনার ফ্যামিলিকে পথ দেখাতে পারেন, কিন্তু আপনার যদি মনে হয় যে ভিতর থেকে যেন আমার দ্বারা সম্ভব না, তাহলে সত্যিই আপনার দ্বারা সম্ভব না। কারণ শেষ কথা বলেই শেষ করতে চাই আজকের অনুষ্ঠানে, আল্লাহ তাকেই সাহায্য করেন যে নিজেই নিজেকে সাহায্য করে। ঠিক আছে, সো সেই জায়গা থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার কিছু বলার আছে?
জি বলুন স্যার। আমার আশপাশে যে কেউ আছে তার বলেন আমাকে কিন্তু হেল্প করার কোনো লোকই নেই। আমার
আপনাকে কেন হেল্প করবে?
আমার ফ্যামিলিও নেই, আমার বাবা
আপনাকে কেন হেল্প করবে? আপনি প্রশ্নের উত্তরটা আমাকে দেন
স্যার। আমি তো ভুল করছি, আমার যে শারীরিক যে অবস্থা, আমি ভালো
আপনি খুবই
আমি এই টিউমার নিয়ে কাজ করতে পারি না স্যার, আমার খুব কষ্ট হয়।
আপনি এই মানসিক জায়গা থেকে বের হয়ে আসেন।
আমি একটা দোকানদার, এই যে পোশাক পরে আছে এগুলো কিন্তু আমার না স্যার।
আপনি এই মানসিক জায়গা থেকে বের হয়ে আসেন। আপনার এই মানসিক জায়গা থেকে বের না হলে আপনি জীবনও নিজের পায়ে
দাঁড়াবেন
না। আপনাকে সবচেয়ে বড় হেল্পটা আজকে আমরা করেছি আমাদের শ্রোতারা মিলে, সেটা হচ্ছে মানসিকভাবে নিজের জায়গাটায় দাঁড়ানো। আপনি অনুষ্ঠানে এসেছেন শুধু মানুষের কাছ থেকে সাহায্য পাওয়ার জন্য, এবং যে কথাগুলো আপনি বলেছেন এই কথাগুলো আপনি কোনোদিন কোথাও বলতেন না, শুধুমাত্র সাহায্য পাবেন বলেই আশা করে, কারণ আপনি প্রথমবার এসেছেন। আপনি যখন এই কথাটা বললেন রেডিওতে, দেখুন আমি আপনাকে দিয়ে আজকে লাখ লাখ শ্রোতার চোখ খুলে দিচ্ছি, কারণ এরকম ঘটনা আমাকে অফের অনেক ফেস করতে হয়, এখানে অনেক আসেন প্রতিদিন দুজন তিনজন করে আসেন যে আমরা যেন আর্থিক সাহায্য পাই। আমি সবাইকে রেসপেক্ট রেখেই বলছি যে আর্থিক সাহায্যের জায়গাটা আমি তখনই ফ্লোরটা ওপেন করি যখন ওনার আসলে আর কোনো কুল কিনারা থাকে না। আপনাকে আমি দিব্যি, আপনার ছবি দেওয়া হয়েছে ফেসবুকে, আপনাকে আমি দিব্যি সুস্থ মানুষ দেখতে পাচ্ছি, আমি কেন মানুষকে ইনসিস্ট করবো আপনাকে সাহায্য করার জন্য? আপনি, আমি শেষ করি প্লিজ, আপনি এখানে বেশ কয়েকবার এসছেন, আপনাকে আমি ফিরিয়েও দিয়েছি, ফিরিয়েও দিয়েছি, তারপরেও আপনি যেহেতু বারবার আমার সঙ্গে যোগাযোগ করেছেন, আপনাকে আমি নিয়ে এসছি অনেকে। কেন? কারণটা হচ্ছে এটাই যে এতদিন যোগাযোগ করার পরেও, রোজার পরেও আপনি যদি ঢাকা শহরে দিব্যি ভালো থাকতে পারেন বা যেভাবেই হোক আপনি সার্ভাইভ করতে পারেন, আপনি যেখানেই থাকেন না কেন আপনি সার্ভাইভ করতে পারেন, আপনার দু হাত পা শক্তি আছে ভাই, দেশ আগায় যাচ্ছে, আপনি মাসে 8-10 হাজার টাকা রোজগার করতে পারবেন, আপনার মাত্র 80,000 টাকা ধার দেন, আপনার মনোবলের জায়গাটা আপনি এই যে সার করা বন্ধ করেন। শোনেন আমি আপনাকে বলবো, সেটা হচ্ছে আপনি মনোবলের জায়গাটা থেকে আপনি যদি সাহস না পান যে না আমি পারি, আজকের এই মনোবলটা নিয়ে বের হয়ে যান। এই মানুষের কাছে হাত পাতে এটা কত ভয়ানক রকমের জঘন্য কাজ আপনি জানেন? এটা ছোটবেলায় গল্পটা শুনেছেন যে একজন মানুষের কিছু ছিল না, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, হাত পেতেছেন, তারপরে তিনি বললেন যে তোমার বাসায় কি আছে, বলে যে আমার বাসায় একটা কম্বল আছে। আমি জানি না এই গল্পটা সত্য না মিথ্যা, যারা ধর্মীয় বেত্তা আছেন তারা বলতে পারেন ভালো, বাট আমরা ছোটবেলায় অনেকেই শুনেছি যে তোমার ঘরে কি আছে, আমার ঘরে একটা কম্বল আছে। আমরা ছোটবেলায় বইয়ে পড়েছি এই গল্প, তারপরে ঠিক আছে তুমি কম্বলটা বিক্রি করে একটা কুঠার কেনো, এবং সেই কুঠার নিয়ে তিনি বনে গেলেন, তারপরে সেখান থেকে কাঠ কিনে নিয়ে আসলেন, কাঠ কেটে নিয়ে আসার পরে বিক্রি করলেন, এবং সেই টাকাতে তার লাভ হলো, তার সংসার চলতে থাকলো। ভিক্ষাটাকে এইভাবে, মানে এটা তো এক ধরনের মানে মানুষের কাছে হাত পাতা, মানে আপনাকে কেন মানুষ হেল্প করবে, আপনি কেন এটা বুঝতে পারছেন না?
আমি এই জন্য এসেছিলাম স্যার, যদি আমাকে কেউ একটা সেলাই মেশিন কিনে দিত আমার বউ চালায়, তো আমি এরকম আশা নিয়ে,
যে বউ আপনার কাছে থাকে না সে বউ আপনার সেলাই মেশিন কেন কিনে দিবে?
আমার সাথে কোনো আসতে আসছে
ভাই, ট্র্যাকে থাকেন, মানে অফ ট্র্যাকে কথাবার্তা বললে তো হবে না। আপনি যা বলছেন এখানে সবই খালি বউয়ের দোষ, বউয়ের দোষ, বউয়ের দোষ, সেকেন্ড বউ আপনাকে ফেলে চলে গেছে, সেই বউ কেন, বউকে কেন আপনার সেলাই মেশিন কিনে দেবে? আর এই বউয়ের তো কোনো সমস্যা হয়নি, আপনার মতো টিউমারও হয়নি, কোনো সমস্যা হয়নি, তাহলে এই বউ কেন, যে বউ একসময় কাজ করলো সে কেন আপনাকে এখন দেখছে না? মানুষ দু টাকা পকেট থেকে বের করার আগে অনেক চিন্তা করে, আমাদের পয়েন্টটা কিন্তু অন্য জায়গাতে। আপনি মানসিকভাবে কেন ভেঙে পড়ছেন? আপনি যদি নিজে বিশ্বাস না করেন, আরে ভাই ঢাকা শহরে আমি বহু লোককে দেখেছি একটা হাত নেই একটা পা নেই রিক্সা চালায়, কটমাই পয়েন্ট, আপনি কি আমার বিষয়টা বুঝতে পাচ্ছেন? হ্যাঁ, আপনি যদি নিজে থেকে নিজে স্টর্মিং না করেন, নিজে থেকে নিজেকে না বুঝান, হ্যাঁ, এই ঢাকা শহরে রিক্সা চালিয়ে, গত সপ্তাহে আমরা জীবন গল্পে এরকম একটা পর্ব প্রচার করেছি যে মার জন্য সে সব কিছু শেষ করেছে, মার জন্য সে সব কিছু শেষ করে 14-15 লাখ টাকা সে ব্যবসা করে পেয়েছিল, মার জন্য শেষ করার পরে এই লোক ঢাকা শহরে এখন রিক্সা চালায় এবং বুক ফুলায় বলে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি, এত টাকা ঋণের বোঝা নিয়ে সারা সে দুটো মামলা খেয়েছে। আপনি কি মামলা খেয়েছেন? আপনি তো মামলা খাননি, বলেন বলেন মামলা খেয়েছেন কেন, মুখে বলেন, আমাদের লিসনারটা শুনুন, তো মামলা খাননি, তো মামলা যদি না খেয়ে থাকেন এত প্রবলেম আপনার, কিসের প্রবলেম? 80,000 টাকা মানুষ আপনার কাছ থেকে পায়, আপনি ঢাকা শহরে রিক্সা চালাবেন, রিক্সা কি খুব ডিসগ্রেসফুল বল?
আমি করতে পারতাম, আমার এই যে 5 মাসের লস দিলাম আমি এখানে এসে,
আপনি আমার কথা শুনেন আগে প্লিজ, লজিকটা খারাপ করেন, আপনি যদি মাইন্ডসেট করে রাখেন যে না আপনাকে হেল্প করতেই হবে, আমি অন্য কোনো কারো কথা শুনবো না, আমি আপনাকে সবচেয়ে বড় হেল্পটা করছি, আপনি মাইন্ডসেটটা চেঞ্জ করার চেষ্টা করেন। একজন লোক আপনাকে ভালো একটা উপদেশ দিচ্ছে যে উপদেশটা সারাটা জীবন আপনার চেঞ্জ করে দিতে পারে, বোঝার চেষ্টা করেন।
হ্যাঁ বুঝতে পারছি,
আপনি যদি বুঝতে পারেন তাহলে আজকের পর থেকে গিয়ে আপনি নিজের পায়ে পরিশ্রম করে 80,000 টাকা এটা কোনো ব্যাপারই না, এটা তো কয়েক মাসের ব্যাপার একটা মানুষের ঢাকা শহরে।
ওনাদের বলছি যে টাকা আমি আস্তে আস্তে যেহেতু আমি খুব অভাবে আছি, আমাকে একটু সময় দেন, আমাকে আস্তে আমি ফুল টাকা না দিতে পারি, আমি আপনার হাফ হাফ করে দেবো, কিন্তু স্যার এখন আমার বাচ্চার নেই কাপড়, বোন নেই কাপড়, আমার পেটে নেই ভাত, আমি থাকি রাস্তায়, আমার ফ্যামিলির কাছ থেকে একমুতো,
সে চালাইছেন একদিনও
না? আমি আমি তো কষ্ট 26 বছরই করলাম।
ও আপনি 26 বছর কষ্ট করছেন, এখন আপনি আর কষ্ট করবেন না?
না আমি করবো, আমি করবো না সেটা বলিনি, আমি
আপনি ধরান, আপনার কথা হচ্ছে আপনার আপনার ছেলের গায়ে কাপড় নাই, আপনার মেয়ের গায়ে কাপড় নাই, আপনি ঢাকা শহরে কি করেন?
আমি যে একটা কোম্পানিতে নিয়ে যে কাজ শিখতে 5 মাস পিছিয়ে গেলাম,
তো কাজ শিখেছে, আপনি অর্ধেক বেলা কাজ শিখবেন, অর্ধেক বেলা আপনি রোজগার
করবেন না স্যার, এটা হয় না স্যার, এই 3,000 টাকায় ঢাকা শহরে আমি যেটা বলছি মিথ্যা হবে,
3,000 টাকা পোষণে আপনি রিক্সা চালানি কেন? রিক্সা চালানি 1,000 টাকা রোজগার করে
কখন করবো? সকাল 8 থেকে 7 টায় আসি,
আপনি কেন টাইম ওয়েস্ট করছেন?
পারি না স্যার।
হ্যাঁ পারেন না, দ্যাট ইজ দ্য প্রবলেম, এবং যে পারে না তাকে হেল্প করা উচিত না,
আটটার পরে আসার লাগে,
আর যে পারে না তাকে হেল্প করা উচিত না তাকে, আপনি আমার কথা বুঝতে পারছেন? প্লিজ, মানুষের কাছে হাত পাতার মেন্টালিটি ইজ ভেরি ব্যাড, এবং এইটা এইটা কখন হতে পারে? যখন আর কোনো উপায় নাই, নিরুপায়। আপনাকে আমি দিব্যি দেখতে পাচ্ছি, আপনি সুস্থ মানুষ, আপনি একটা জিন্স পরে এসছেন, সেই জিন্সের দাম মিনিমাম 500-700 টাকা, আমাদের যারা ছবি দেখছে এটা আপনার কিনা আপনার সেটা
আমার বিষয় না, যারা দেখছে এরা জানে, আমার পার্সোনাল যদি কেউ দেখে থাকে এটা আমার না, এটা অন্যের, আমি শুধু পড়ে আইছি আপনার
সামনে। তো আপনাকে আমি এত আপনার আপনার গল্পটা আমার বিলিভ হচ্ছে না। প্রথম কথা হচ্ছে এটা, আমি যদি আপনাকে কিছু কোশ্চেন করি, এখন আপনার গল্পটার প্রথম দিকেই কিন্তু একটা বড় ধরনের ধাক্কা পেয়েছিল। আমি চাই না এই ধরনের বিষয়গুলো আমাদের অনিয়ারা আসুক, এবং আপনি মূলত এসছেন এখানে মানুষের কাছ থেকে সাহায্য পাওয়ার জন্য। এবং দেখুন, আমি শেষের দিকে এসে ওই জিনিসটাই রিভিল হলো। দেখুন, আপনি একটা খুব গরিব পরিবারে জন্মগ্রহণ করেছেন, আমি আমি সব ওই পর্যায়ে রেসপেক্ট রাখছি, শ্রদ্ধা রাখছি। আপনার জীবনে লেখাপড়া হয়নি, সেখানে আপনার বাবার যে অন্যায় ছিল সেটার প্রতিও আমার কোনো সে নাই, কিন্তু আপনি এখন 26 বছর বয়সের একটা যুবক। আপনার ততক্ষণ পর্যন্ত চিন্তা থাকা উচিত যে আমার শরীরে যতটুকু শক্তি আছে আমি তার আমার যেটা একদম মানে এমন হয়ে যায় না, আমি আর পাচ্ছি না, আমার কোনো হাত নাই, মাত্র 80,000 টাকা পাবে মানুষ, আমি তাদেরকে বোঝাতে পারবো না। আপনি প্রথম বউয়ের কাছ থেকে পালানোর জন্য আপনি ঢাকা শহরে চলে আসলেন, আর 80,000 টাকা যারা পাবে তাদের কাছ থেকে পালানোর জন্য আপনি 3 মাস ঢাকা শহরে কাজ করে আপনি তাদেরকে ধার দেনা শোধ করতে পারবেন না, এই লজিক আপনি আমাকে বোঝাচ্ছেন?
আমার একটা ভালো চাকরি যদি হয় আমাকে একটা ম্যানেজ করে দিলে আমি চাই না কিছু, আমার টাকার দরকার না।
আপনাকে কে কে চাকরি দিবে?
আমাকে একটা চাকরি দিলে
চাকরি আপনাকে ম্যানেজ করতে হবে, চাকরি কেন আপনাকে দিবে?
স্যার আমি ঘুরছি অনেক।
হ্যাঁ, আপনি ঘুরতে থাকবেন, পৃথিবীর লাইফটাই এরকম, সবাই ঘোরে, সবাই ঘোরে, সবাই ঘোরে। আপনি যদি মনে করেন আপনি আজকে এখানে লাইফের স্টোরি বলতে এসেছেন, আর সামবডি উইল হেল্প ইউ, ওকে আপনাকে রাস্তায় এসে আপনাকে কেন হেল্প করবে? আপনার তো লজিকটা থাকতে হবে, আপনি আমাকে এটা বলেন যে আপনাকে কেন হেল্প করবে? আপনি 80,000 টাকা দেনা, এরকম ঢাকা শহরের 80,00,000 টাকা দেনা মানুষ যে ঠিক মতো ঘুমাতে পারছেন, এরকম অসংখ্য মানুষ আছে, আপনাকে কেন হেল্প করবে? আপনি কেন এই জিনিসটা আপনি কেন বুঝতে পারছেন না? আপনার দুটো হাত আছে, দুটো পা আছে, আপনি দিনের বেলা ট্রেনিং করেন, রাতের বেলা রিক্সা চালাবেন, কেন করেন নাই?
এই নিয়ম তো নাই কোম্পানিতে বের হওয়ার।
আমি সরি টু সে প্রিয় শ্রোতা, আমি শুধু ওনার মেন্টালিটির আজকে এখানে ফোকাস করলাম, আই এম রিয়েলি ফেইল্ড। আমি শুধু একটা কথা আপনাদেরকে বলতে চাই, যারা সুযোগ খোঁজেন বা যারা বাধ্য হন বা যারা নিজেকে বাধ্য করেন এরকম একটা সিচুয়েশনে নিয়ে আসতে যে মানুষের কাছে হাত পাততে হবে, এর চেয়ে জঘন্যতম ঘৃণতম কাজ কোনো কিছু হতে পারে না। প্লিজ ওয়েক আপ, প্লিজ, বিকজ বেস্ট গিফট তো ওইটাই যে আপনি দুই হাত আল্লাহ দিয়েছে, দুই পা আল্লাহ দিয়েছে, যাতে পরিশ্রম করবেন, যেকোনো ভাবে হোক না কেন পরিশ্রম করে দিন শেষে যদি 2 টাকা ঘরের মধ্যে ঢোকে, ওই 2 টাকা 2 কোটি টাকার সমান। মানুষ আপনাকে যদি 2 পয়সা দিয়ে হেল্প করে এবং সেটা যদি আপনি যেভাবেই হোক না কেন মানুষের কাছে হাত পেতে নেন, আমার মনে হয় না সেটার মধ্যে কোনো ক্রেডিট আছে। আজকের এই এপিসোডটা প্রচার করার পেছনের মূলত কারণটা হচ্ছে, আমি জানি লাখ লাখ মানুষ এটা শোনেন এবং এদের ভেতর থেকেই অনেকেই আমার কাছে আসেন এই অনুষ্ঠানে যে ফ্যামিলিতে চলতে পারছে না, এটা করতে পারছে না, ওটা করতে পারছে না, এটা করতে পারছে না, আমাদেরকে একটু রেডিওতে নেন, আপনাদেরকে মানুষজন হেল্প করবে। আজকে একজনকে দিয়ে আমি লাখ লাখ মানুষের মধ্যে ওই সব মানুষদেরকে বুঝিয়েছি যে প্লিজ ডোন্ট ডু দিস, কেননা হ্যাঁ আমরা রেডিওতে সেই সব মানুষদেরকে অবশ্যই হেল্পের জন্য আমরা নিয়ে আসি যে ঠিক আছে আপনাকে, আপনার তো কোনো উপায় নেই এবং আপনার হেল্প করাটা উচিত, কজ আপনি গেলে সার্ভাইভ করতে পারবেন না, সেটা একটা ডিফারেন্ট কেস। বাট যারা এটা শোনার পরে মনে করেন যে না এখানে গেলেই আমরা সাহায্যের একটা ব্যবস্থা করতে পারবো, তাদের জন্য আজকের এই এপিসোডটা খুব ইম্পর্টেন্ট। আমি শিশুর দিকে এসে অনেক কথা বলেছি, প্লিজ হেল্প ইউর সেলফ, আপনারা নিজেরা নিজেকে হেল্প করুন, তাহলেই না সৃষ্টিকর্তা আপনাদের প্রতি সহায় হবেন। যারা এতক্ষণ ধৈর্য ধরে শুনেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, তারপরেও যদি ওকে কেউ হেল্প করতে চান, প্লিজ ওয়েলকাম, থ্যাংক ইউ ভেরি মাচ।
Secrets, something beyond entertainment. Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality. Something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4.
Exclusively on FusionBD.com.